Samson DD Varsha Seminar Part 2 is Kanishkan 31st March 2017.
Jar Vaishya Khatriya ba Shudra niye jan Brahman rakhi karen seguli Bhagavaner charane nibedan kore tader kollaner jonno prarthona karen tai Brahman ke bola hoy Purohit. আর ব্রাহ্মণের আরেক নাম হচ্ছে পণ্ডিত। পণ্ডিত মানে যিনি শাস্ত্রে দক্ষ। আর আপনারা সবাই এখন ব্রাহ্মণ হবেন, ঠিক আছে? মানে সবাই নিজে নিজে ভগবানকে যে বর্ণে যে আশ্রমে তাতে কিছু যায় আসে না, সবাই এখন ভগবানের সেবার জন্য যোগ্যতা লাভ করেন। কেন? এটা শাস্ত্রে বলা হচ্ছে, যথা কাঞ্চনতম জাতি কাংসং রথ বিধানত তথা দীক্ষা বিজয় দীক্ষা বিধানেন দ্বিজত্তম জায়তে নৃণম। যেমন কাঁসাকে যদি পারদের সংমিশ্রণ ঘটানো হয় সেটা কি হয়? কাঁসা বেল মেটাল, কাঁসাকে যদি পারদের সংমিশ্রণ ঘটানো হয় তারপর কি হয়? সেটা সোনায় পরিণত হয় পারদের সংস্পর্শে আসলে। সেই রকম সাধারণ ব্যক্তি যদি পাঞ্চরাত্রের মাধ্যমে দীক্ষা গ্রহণ করেন তখন তিনি দ্বিজত্বে পরিণত হয়। দ্বিজত্ব কেন বলা হয়? দ্বি মানে দুই আর জ মানে জন্মগ্রহণ, জাত। দ্বিজ মানে দ্বিতীয়বার জন্মগ্রহণ হয়। প্রথমবার জন্মগ্রহণ হয় পিতার ঔরাসে মাতৃগর্ভে, সে হচ্ছে শৌক্র জন্ম। দ্বিতীয়বার জন্ম হয় কি? গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করা, মন্ত্র গ্রহণ, গায়ত্রী মন্ত্র গ্রহণ করার মাধ্যমে, সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম। তখন বলা হয় দ্বিজ, দ্বিতীয়বার জন্ম হলো, সেটা বলা হয় সাবিত্র জন্ম। একটা হচ্ছে শৌক্র জন্ম পিতামাতার মাধ্যমে, আর সাবিত্র জন্ম মানে বেদমাতা মাধ্যমে যে জ্ঞানটা দেন গুরুদেব সেটা হচ্ছে সাবিত্র জন্ম। আপনার দ্বিতীয় সাবিত্র জন্ম, তার মানে ভগবানের পূজা করবেন, এখন আপনাদের দ্বিজ হতে হবে, সবাইকে ব্রাহ্মণ হতে হবে। ব্রাহ্মণ না হলে ভগবানের পূজা করা যাবে না। কিন্তু আপনারা সবাই বৈষ্ণব আছেন যেহেতু, আপনার ব্রাহ্মণেরও উদ্দেশ্য সবাই বিষ্ণু জানাতে ইতি ব্রাহ্মণ, বিষ্ণু জানাতে ইতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ। যে ব্রহ্মকে জানে সে ব্রাহ্মণ, যে পরমাত্মাকে জানে ও যোগী, তারপর যে বিষ্ণুকে জানেন কৃষ্ণকে জানেন বৈষ্ণব বা কাষ্ণব বৈষ্ণব। তো আপনার সবাই বৈষ্ণব স্তরে, মানে পিএইচডি স্তরে, আমি বলেছি না ব্রাহ্মণ এর মধ্যেই আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্রের মধ্যে আছে। এই জন্য বৈষ্ণবেরা কি করেন, সবকিছু করতে সমর্থ হন, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত বৈষ্ণবেরা সবকিছু করতে পারেন। আর ব্রাহ্মণদের বলা হচ্ছে কি, সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ। সৎকর্ম মানে ছয় রকম কর্ম আছে ব্রাহ্মণের, কালকে আমি বলেছিলাম কি কি, ভেরি গুড, সবার মনে আছে কি? এটা ছয়টা কর্ম। যজন মানে কি? যজন মানে অর্চন করা, পূজা করা। আর যাজন মানে, যাজন মানে যাজন করা মানে লোককে শিখানো, যজন করা নিজে অর্চন করবে, অর্চন শিখাতে পারবে সবাইকে। পঠন মানে অধ্যয়ন করা, পাঠন করা। আর পঠন পাঠন মানে অন্যকে শিখানো, পাঠন। দান মানে দান করবে। আর প্রতিগ্রহ মানে একমাত্র ব্রাহ্মণের আছে, ব্রাহ্মণের, ব্রাহ্মণ পারে দান গ্রহণ করতে, অন্য কোনো বর্ণ দান গ্রহণ করতে পারে না, তারা দান করতে পারে কিন্তু ব্রাহ্মণ একমাত্র দান গ্রহণ করার যোগ্য। কেন? ব্রাহ্মণ কৃষি করবে না, গোরক্ষা করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, চাকরি করবে না। যদি সেও চাকরি করে ব্রাহ্মণ, তার ব্রাহ্মণত্ব থাকবে না। কারো যদি কৃতদাস হবে ব্রাহ্মণ, কারো বাড়ি যদি কাজকর্ম করবে, লেবারের কাজ করবে, ও ব্রাহ্মণ থাকে না। ব্রাহ্মণ কি? এই ছটা কর্ম, পূজাপাঠ করা, পূজা করা শিখানো, অধ্যয়ন করা শাস্ত্রগ্রন্থ, শাস্ত্রগ্রন্থ শিখানো, এগুলি হচ্ছে ব্রাহ্মণের কর্তব্য। আর দান গ্রহণ করতে হবে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের অতিরিক্ত রাখবে না, ব্রাহ্মণের থাকলে সেটা আবার অন্যকে দান করে দিতে পারবে, আর অন্যরা সেটা দান গ্রহণ করতে পারে না। অন্যরা শুধু ক্ষত্রিয়রা কর আদায় করতে পারে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করতে পারে, শুদ্ধরা অপরের সেবার কাতার মধ্যে মজুরি পেতে পারে, সেটা শাস্ত্রে সেরকম বিধান দেওয়া হয়েছে। কিন্তু ব্রাহ্মণরা অপরের যদি কাজ করে, অপরের গোলামি করে, তা সেটা হচ্ছে স্ববৃত্তি। স্ববৃত্তি মানে, স্ববৃত্তি মানে কি? স্ব মানে তালবসায় বফলা, স্ব স্ব মানে, স্ব মানে কুকুর, দন্ত সাহেব বাফলা স্ব মানে নিজের, তালব সাহেব বাফলা স্ব মানে তালবস্ব ব, সব মানে তালবস্ব ব, তালিবস্ব ব, সব মানে কি? সব মানে মৃত দেহ, আর দন্ত সাহেব ব মানে সব কিছু। শব্দের অর্থ স্ব মানে কুকুর, তালব সাহেব বাফলা স্বপচ, পচ মানে পাক করে, সপচ মানে যিনি কুকুর পাক করে, কুকুর রান্না করে খায়, তাকে বলা হয় সপস, চন্ডাল, নিম্ন জাতি যারা কুকুর খায়। আমাদের ভারতে আছে, নাগাল্যান্ড বাংলাদেশ আছে কিনা যায় না, কুকুর খাওয়া লোক, কিন্তু বাংলায় ভারতে আছে, ভারতের মধ্যে নাগাল্যান্ড ওখানে কুকুর খায়, আর একটু পাশে গেলে চায়না পুরো কুকুর খায়, এটা হচ্ছে সপস চন্ডাল। কিন্তু চন্ডালও যদি হরিভজন করে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, আর শূদ্র চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, চন্ডাল চন্ডাল থাকে না যদি কৃষ্ণকে ভজনা করে, আর ব্রাহ্মণ ব্রাহ্মণ থাকে না যদি কৃষ্ণকে ভজনা না করে, ও ব্রাহ্মণ না শূদ্র, সঙ্গে সঙ্গে শূদ্র হয়ে গেল যদি কৃষ্ণকে ভজনা না করে। ব্রাহ্মণের উদ্দেশ্য কি? কৃষ্ণকে ভজনা করা। আর সেই জন্য কি হতে হবে, ব্রাহ্মণের আরেকটা গুণ আছে, সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ, ছয় রকম কর্মে নিপুণ হবে, আর মন্ত্রে তন্ত্রে জ্ঞানবান হবে, বিশারদ হবে, পারদর্শী হবে, বিশেষজ্ঞ হবে, বুঝা গেল? মন্ত্র তন্ত্র বিশারদ, তাহলে একটু সবাই একটু মন্ত্রে তন্ত্রে বিশারদ হয়, তৃতীয় পৃষ্ঠা থেকে শুরু করি। কেন পূজার সময় প্রত্যেকটা ব্রাহ্মণের প্রত্যেকটা দেখুন একটা ফুল দেবে, এই মন্ত্র উচ্চারণ করবে, কি দিলে? ইদাম সুগন্ধি পুষ্পম ক্লিং কৃষ্ণায় নমঃ। আমরা কি করি, একটা ফুল নিয়ে ভগবানের চরণে ছুড়ে দিই, কোনো মন্ত্র তন্ত্র বললাম, ভগবান ফুলটা নিয়ে নিন, ঠিক আছে, কেউ যদি না পারে তাহলে ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ মানে প্রতিটা কথায় মন্ত্র, ইদাম নৈবেদ্যম, আমি কিছু ভোগ নিবেদন করছি, ইদাম নৈবেদ্যম ক্লিং কৃষ্ণায় নমঃ, ইদাম নৈবেদ্যম ওম গৌরায় নমঃ, গৌরা মহাপ্রভুকে নিবেদন করলাম, তাই না? ইদাম মহাপ্রসাদম ওম গুরাবে নমঃ, গুরুদেবকে নিবেদন, ইদাম মহাপ্রসাদম, প্রত্যেকটা ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে ব্রাহ্মণ পদ্ধতি। এমন নয় যে ও ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ না করলে ভগবান খাবে কি খাবে না, এরকম চিন্তা করার দরকার নেই, কেউ প্রীতি কালকে আলোচনা করেছি, আবার দ্বিরুক্তি করা হওয়ার দরকার নেই, যার প্রীতি শ্রদ্ধা আছে ভগবান যেটাই দেবেন, শাস্ত্রে না যেটাই দেবেন সেটা না, যেটা শাস্ত্র অনুসারে বলা হয়েছে, শাস্ত্রে যেটা ভগবান দিতে বলেছেন সেইটা যদি আপনি প্রীতি সহকারে দেন ভগবান সেটা গ্রহণ করেন, আমাদের ভিতরে জায়গা আছে, বসুন। আমরা একটু মন্ত্র উচ্চারণ করি সবাই মিলে, দেখুন গুরুত্বপূর্ণ স্মরণীয় মন্ত্রাবলী পেয়েছেন, এক দু পৃষ্ঠা পরে দেখুন, তিন পৃষ্ঠা রয়েছে, প্রাত শ্রী প্রাত প্রবোধিত বিষ্ণু, এভাবে যদি পড়ি কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যাবে, একসাথে পড়ি আমরা, আপনার বইয়ের দিকে লাগুন, আমার দিকে কান দিন আর বইয়ের দিকে চোখ দিন, কানটা আমার শব্দের দিকে উচ্চারণ দেখুন আর বইয়ের দিকে দেখুন, সুন্দর সুন্দর ওই সাথে সাথে পড়ে যান, প্রাত প্রবোধিত বিষ্ণু ঋষিকেশে যতয়া যজ্জাদ করয় শিশান তৎকরমি তবাগ্যয়া সমগ্র বসনে দেবী পর্বত স্তন মণ্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম পাদ স্পর্শং খমস্যমে। জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষৎসৈ দুর্ভিরসন্ন ধর্মম স্থিরচর বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবেব চক্ষুরা তদম তদ্বিপ্রাশ বিপন্নাব জাগ্রীবংশা সমিন্দতে বিষ্ণুর্যত পরমম পদম শোষাবদ প্রকরুণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়নাম বুরুহম বিজৃম্ভন উত্থায় বিশ্ব বিজয়ায় চ ন বিষাদম মধ্ব গিরাপনয়তাদ পুরুষ পুরাণঃ দেব প্রপর্ণার্তিহর প্রসাদম কুরু কেশবঃ অবলোকন দানেন ভূয়মাম পরয়াচ্যুতঃ জয় জয় কৃপাময় জগতের নাথ সর্বজগতের কর শুভ দৃষ্টিপাত উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শ্রীগুর তেজ নিদ্রাং কৃপাময় উদ্দিষ্ট জাহ্নবেশ্বর যোগ নিদ্রাং তেজ প্রভ নাম্ন হট্টে দিব্য নামম সুশ্রদ্ধাতাম বিতরসি উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গৌরাঙ্গ রহি নিদ্রা মহাপ্রভু শুভ দৃষ্টি প্রদানেন ত্রৈলোক্য মঙ্গলম কুরু তেজ নিদ্রা জগন্নাথ শ্রী বলদেব উত্তিষ্ঠ জগন্মাতর চ সুভদ্রে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ শুভদে ঈশ্বর শ্রী হরে কৃষ্ণ দেবকী নন্দন প্রভ নিদ্রা মঞ্চ জগন্নাথ প্রভাব প্রভাত সময় ভবে গো গোপ গোকুলানন্দ যশোদানন্দন বর্ধন উত্তিষ্ঠ রাধয়া সার্ধম প্রাথ রাশি জগৎপদে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ পরমেশ্বর উত্তিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্য মঙ্গলম কুরু শ্রীগুর পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ গজানন্দ প্রদানন্দ সেবায় মাম নিয়োজয় নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ইতিত্বয়াদিতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা তং চ ধারয় মাম নিত্যং পবিত্রং চাসনং কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পে চ বকিরণে চ হুম ফট স্বাহা নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্রঃ নাহং বর্ণী ন চ গৃহপতির ন বনস্ত জতিরিবা কিন্তু প্রদানখিল পরমানন্দ পুণ্যমৃতাব্ধে গোপী ভর্তু পদকমলয় দাস দাসানুদাস এতে গন্ধ পুষ্পে ওম জয়ধ্বনি মন্ত্র মাতা স্বাহা সর্ববাদ্য মই ঘণ্টে দেব দেব সবল্লভে তাম্বিনা নৈব সর্বেশাম শুভম ভবতি শোভনে এতে গন্ধ পুষ্পে ওম হুম 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 নম মহাশঙ্খায় স্বাহা গর্ভদেবারি নারীণাম বিলয়ন্তে সহস্রধা সবনাদেন পাতালে পাঞ্চজন্য নমস্তুতে প্রাতঃ শ্রীমান্নবদ্বীপে দিনেত্রম দ্বিভুজম গুরুম বরাভয় প্রদম শান্তম স্মরে তন্নাম পূর্বকম তাঙ্গপিকা বিসর্বে স্তনয়ন্তি কেয়সি শিবাধিকারিণী গুর নিজ পাদ পদ্মে দশং প্রদায় কুরু মাম ব্রজ কাননে শ্রীরাধাং ঘ্রি সেবন রসে সুখিনী সুখাব্ধ সর্বুন্ন চারু স্থিরে স্ফুরিতামতি বৃহৎ কুর্ম পৃষ্ঠাভগাত্রম ব্রহ্মা রমাবৃতাম সন্মনি কনক মহাসদ্ম সংঘৈ পরিতম নিত্যাং প্রতালয় তদ প্রণয় বরল সদ কৃষ্ণ সংকীর্তনাঢ্যম শ্রীবৃন্দাটবি অভিন্নম ত্রিজগদনুপমম শ্রীনবদীপমিড়ে শ্রীমান মৌক্তিকদামবদ্ধ শিখুরং সুস্মির চন্দ্রাননম শ্রীখণ্ড গুরুচারুচিত্র বসনং শ্রগ দিব্য ভূষাঞ্জিতম নিত্যাবেশরসানুমদ মধুরং কন্দর্পবেশজ্জলম চৈতন্যং কনকদুতিং নিজজনৈ সংসেবমানম ভজে অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পিতমুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন অঙ্গহীনম ক্রিয়াহীনম বিধিহীনম চেয়দ ভবেত অস্তুত সর্বমসিদ্রম কৃষ্ণ কৃষ্ণ প্রসাদত যৎকিঞ্চিদ বৈগুণ্যম জাতম তদ্দশোপশমানস্য শ্রীকৃষ্ণ স্মরণম করমি আগস্য বিশ্রামস্থানম স্বগণৈ সহ গৌরাঙ্গ কমম বিশ্রাম সুখেন লীলয়া বিহর প্রভ আগচ্ছ শয়নস্থানম নিত্যানন্দ জগদ্গুরুঃ তব রূপে মহাবিষ্ণু অনন্তে শয়নম কুরু আগচ্ছ শয়নস্থানম অগ্রজেন হি অদক্ষজ আগচ্ছ নিজ সজ্জাং চ সুভদ্র মে দয়াং কুরু আগচ্ছ সজ্জমাগচ্ছতম কৃষ্ণ যশোদানন্দন বর্ধন সজ্জমাগচ্ছতম রাম পতিতম মাম দয়াম কুরু আগচ্ছ শয়নমস্থানম প্রিয়াভিষহ কেশব দিব্য পুষ্পাট সজ্জায়াম সুখম বিহার মাধব হরে কৃষ্ণ। মন্ত্রগুলি সবই মুখস্থ করা যাবে কি? কয়েকদিন সময় লাগবে? ৩৪টা দুটো করে প্রতিদিন যদি দুটো করে শ্লোক মুখস্থ করা হয় ১৭ দিন, তার মধ্যে আবার ছোট ছোট শ্লোক আছে, দুটো দুটো মন্ত্র মুখস্থ করলে এই মন্ত্রগুলি কখনো কোনো মন্ত্র আছে ভগবানকে ভগবান মন্দিরে প্রবেশ করার জন্য, আমরা কারো ঘরে প্রবেশ করতে গেলে আগে দরজায় নক করতে হয় না, দরজায় নক করি বা ভিতরে আসি, ভিতরে আসার জন্য আবার পারমিশন নিতে, আমি কি ভিতরে আসতে পারি? পারমিশন তো ভগবানের মন্দিরে জয় বিজয় রয়েছে, জয় বিজয় চরণে ওখানে ফুল দিতে হয়, তাদেরকে স্তুতি করতে হয় যে আমি ভগবানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, ভগবানকে পূজা করতে যাচ্ছি, তাহলে আপনি অনুমতি দিন। আর ভগবানের ওখানে যে কিছু ভিতরে প্রবেশ করার জন্য কিছু মন্ত্র আছে, প্রাত প্রবোধিত বিষ্ণু, আগে আমরা বললাম এটা ঘুম থেকে জাগার জন্য, দেখুন প্রাত প্রবোধিত বিষ্ণু ঋষিকৃষ্ণ যাত্রা যত যত করে শিশন তৎকর্মে তবাগ্গয়া সমুদ্র বসন ভূমিতে প্রণাম করে ঘুম থেকে জেগে উঠেই শুরু হলো কোথা থেকে? বেড থেকে ওঠার সাথে সাথেই আগে ভূমিতে প্রণাম করে মন্ত্র বলতে হয়। সমুদ্র বসনা দেবী পর্বত স্থান মন্ডিতে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম পাদ স্পর্শ ক্ষমস্বামী, প্রত্যেকটার খুব সুন্দর সুন্দর অর্থ আছে, আপনার ভিতরে অর্থগুলি পেয়ে যাবেন। এই মন্ত্রগুলি সব ভিতরে আছে, বইয়ের মধ্যেই আছে, সেখানে অর্থ দেওয়া আছে। তারপর কোন যখন যদি কোনো দুঃস্বপ্ন দেখি, সেই দুঃস্বপ্ন থেকে মুক্ত হওয়ার জন্য তৃতীয় নম্বর মন্ত্র দেখুন, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ সেই দর্ভিরসন ধর্ম স্থিরচরা বিজিনাগ্ন সুস্মিত শ্রী মুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কাম দেবম। ভিতরে চেয়ার ফাঁকা আছে অনেকগুলি, যত সম্ভব একটু ক্লাসের আগে আসলে ভালো, দু পাঁচ মিনিট আগে আসলে, পরে আসলে অনেকটা মিস হয়ে গেল, মঙ্গলাচরণ মিস হয়ে গেল। আর আগে এতক্ষণ ধরে যে হরিকথা বললাম, যে প্রিয় দর্শন ক্লাসটা দিলাম, সেটাও তো বন্ধ হয়ে গেল, শুনতে পেলেন না, লাভ হলো না। এই জন্য ক্লাসে সবসময় আগে আসতে হয়। আমিও যদিও একটু দেরি করে আসি, দেরি করে আসবে না, কীর্তন শেষ হলে দেরি করে, টাইমে কীর্তন গেলে দু পাঁচ মিনিট কীর্তন হবে, সে তারপরে এসছে। যেহেতু দু ঘন্টা, এই জন্য আমি দু পাঁচ মিনিট দেরি করে আসছি। কিন্তু যারা ক্লাসে অ্যাটেন্ড করে তাদের অন্তত কমপক্ষে পাঁচ মিনিট আগে ক্লাসে উপস্থিত থাকা কর্তব্য। এখানে তিনটে মন্ত্র আছে, পাঁচ ছয় সাত, এটা ভগবানের মন্দিরে প্রবেশ করার জন্য তিনটে মন্ত্র। সোষাবধপ্রকরুণ ভগবান বিবৃদ্ধ প্রেম স্মিতেন নয়নাম বুরুহম বিজৃম্ভন উত্থায় বিশ্ব বিজয়ায় স ন বিষাদম মাধ্য গিরাপনায় তাদ পুরুষ পুরাণ দেব প্রপর্ণার্থী হর প্রসাদম গুরু কেশবম অবলোকন দানেন ভূয়মাম পরায়াচ্যুত জয় জয় কৃপাময় জগতের নাথ সর্ব জগতের কর শুভ দৃষ্টিপাত। এই তিনটে মন্ত্র আপনাকে ভগবানের মন্দিরে প্রবেশ করার জন্য। তারপর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এগুলি হচ্ছে ভগবানকে জাগানোর জন্য। কোন কোন মন্ত্র আছে মহাপ্রভুকে জাগানোর জন্য, কোন মন্ত্র আছে নিত্যানন্দ প্রভুকে জাগানোর জন্য, কোন মন্ত্র আছে রাধাকৃষ্ণ জাগানোর জন্য, কোন মন্ত্র আছে জগন্নাথ বলদের সুভদ্রা জাগানোর জন্য, কৃষ্ণ বলরামকে জাগানোর জন্য, সেই মন্ত্রগুলি আছে রাধাকৃষ্ণকে জাগানোর জন্য। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ মানে জাগুন জাগুন, উঠো উঠো, ভগবানকে প্রার্থনা, ভগবান আপনি উঠুন, সারা জগতের মঙ্গলের জন্য আপনার দর্শন দান করুন, আপনি দর্শন দান করুন সবাইকে, আপনি ঘুম থেকে এখন জাগ্রত হন, ভগবানের চরণে স্পর্শ করে এই মন্ত্রগুলি বলতে হয়। এই জন্য প্রত্যেকটা মন্ত্র দরকার আছে। আর যদি আমরা পূজা করি ষোড়শ উপচারে, কার কার বাড়িতে বিগ্রহ আছে, আপনাদের কাদের কাদের বাড়িতে বিগ্রহ আছে? তিনজন, আচ্ছা আলক্ষ্য কাদের বাড়িতে আছে সবার, আলক্ষ্য কাদের কাদের কাছে, আর কাদের বাড়িতে কোনো আলক্ষ্য নেই, কাদের কাছে হাত তুলে ভগবানের আলক্ষ্য নেই, কিন্তু যাদের বয়ান বলছি যাদের আলক্ষ্য আছে তো কয়েকটা হাত উঠলো, কিন্তু তারপর বাকি যাদের হাত উঠলো না তারা কি আলক্ষ্য আছে না বিগ্রহ আছে না আলক্ষ্য নেই? অনেকে হাত তুলেননি দেখলাম, যে তার মানে কি তারা কোনটা? চিত্রপট আলক্ষ্য, কার কারের বাড়িতে ভগবানের ছবি বা চিত্রপট আছে হাত তুলনে? কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিগ্রহ না আলক্ষ্য বা চিত্রপট, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বিগ্রহ বেশি গুরুত্বপূর্ণ। গতকাল বললাম ভগবান আট ভাবে পূজিত হন, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সবগুলি গুরুত্বপূর্ণ। আলক্ষ্য আমি উদাহরণ দিলাম, কারো একটা ছবি যদি আমি পদদলিত করি, কালকে উদাহরণ দিয়েছিলাম না মনে আছে, তা সে স্বাভাবিকভাবে রেগে যাবে, বা যদি কারো ছবির মধ্যে আমি ছিঁড়ে ফেলি প্রস্রাব করে দিই, তার মানে সঙ্গে সঙ্গে রেগে মারতেও দিত, কি আমার ছবিতে এত অপমান আমার সঙ্গে? কারণ রাজনৈতিক নেতাদের অপমান করার জন্য কুশপুত্তলিকা দাহ করে, করে না বিপক্ষ পার্টিরা, মানে ওটা অপমান করে, তার মূর্তি বানিয়ে আগুন লাগিয়ে দেয়, ভেঙে চুরমার করে দেয়, এটা অপমান করে। তার মানে অপমান হয়, বুঝতে পারছেন? আর কারো আলেখ্য যদি আমরা রেখে বা কারো বিগ্রহে যদি আমরা একটু দুধ ধুনা দিই কারো ফটোতে, খুশি হবে? ভগবান কেন খুশি হবে না? আমরা যদি রেগে যাই, যদি আলেখ্য কেউ অপমান করে, আমাদের ছবিতে যদি কেউ অপমান করে তো আমরা রেগে যাই। আর আমাদের যদি ছবিতে যদি কেউ পূজা করে, প্রণাম করে, তাহলে আমরা খুশি হই, ও আমাকে প্রণাম করছে বা আমার ছবিটা পূজা করছে। কেন তো পরম সময় ভগবান বলছেন এইভাবে আমি পূজিত হই, এটা স্বাভাবিক। এটা বোঝার জন্য যারা প্রশ্ন করে উল্টো পাল্টা তাদেরকে বলবেন, তোমার ছবিটা যদি আমি ইয়ে করি মানে প্রস্তাব করে দিই, তুমি ভালো ভালো লাগবে, তোমার মনের মধ্যে শান্তি পাবে? আমি যদি তোমাকে প্রণাম করি তোমার ছবিটাকে দিয়ে করতে হচ্ছে, তাহলে তোমার কি আনন্দ হবে না দুঃখ হবে? তখন বলবে, তখন বুঝতে পারবে যে এটা মানসিক ব্যাপার নয় বা এটা কোনো মন গড়া ব্যাপার নয়, এটা শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য উদাহরণ দিলাম। তার মানে কেউ যেন ভাববে না যে কারো বিগ্রহ আছে বেশি গুরুত্বপূর্ণ, আর ছবি আছে, চিত্রপট আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, না না, সমান গুরুত্বপূর্ণ। ভগবান ওইভাবে পূজিত হন। কেউ অষ্টধাতুর বিগ্রহ পূজা করতে পারে, কেউ পাথরের বিগ্রহ পূজা করতে পারে, কেউ কাঠের বিগ্রহ পূজা করতে পারে, কেউ ভগবানের ছবি এঁকে পূজা করতে পারে, কেউ ভগবানের মাটির বিগ্রহ তৈরি করে পূজা করতে পারে, কিন্তু সবই যখন ভগবানকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করা হয় তখন সঠিক ভগবান সেখানে অবস্থান করেন। আমাদের পরবর্তীতে আপনারা শিখতে পারেন যে ভগবানকে কীভাবে আহ্বান করা হয়। যেমন বিগ্রহতে হে কৃষ্ণ ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, এরকম দেখানো হয়। আপনি এখানে অবস্থান করেন, ইহা বাহ ইহা বাহ ইহৃষ্ট হে কৃষ্ণ, ইহ বাহ ইহ বাহ ইহৃষ্ট ইহৃষ্ট ইহ শনিদেহী ইহ শনিদেহী ইহ শনিদর্শ ইহ শনিদর্শ। এবার বিভিন্ন উপাচারে তাকে পুজো, ভগবানকে আহ্বান হবে, আপনি এখানে আসুন, এখানে বসুন। আমি যদি বলি, আপনাদের জন্য প্রসাদ রেডি, আপনারা এখানে আসুন, আসবেন কি আসবেন না? তো ভগবানকে যদি ডাকি, ভগবান আসবেন কি আসবেন না? স্বাভাবিক কথা। আমি যদি কারোর নাম ধরে ডাকি আপনি এখানে আসুন, আপনি আসবেন কি আসবেন না? যদি শ্রদ্ধা ভক্তি সহকারে যদি বিপরীত না থাকে, আর যদি অর্ডার দিই যাতে বলে কি আমাকে অর্ডার দেওয়া হচ্ছে, তোমার কথা তারা দেখে যেতে পারে। কিন্তু বলে আমি যদি হাজির হলে আপনি কৃপা করে এখানে আসুন, তো যেই ভদ্রলোক সেখানে যে যতই উন্নত মানে পদবী সম্পন্ন হোক, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হোক, কেউ যদি হাত জোড় করে বিনয়ীভাবে আহ্বান করে আপনি কৃপা করে এখানে আসুন, তো যে কেউ আসবে। তা আমরা পরমেশ্বর ভগবান তাকে যদি আমরা হাত জোড় করে বিনয়ীভাবে, প্রভু আপনি এখানে আসুন, আপনাকে এখানে আসুন, এখানে বসুন, এখানে আমার দিকে ফিরুন, আর যতক্ষণ এখানে আমি পূজা করব এখানে অবস্থান করুন, তো কে ভগবান বলছে আমি যতক্ষণ পূজা করবো ততক্ষণ আপনি এখানে থাকবেন? তো ভগবান আসতে পারতো, ভগবান বলছেন আমরা যদি কোনো ব্যক্তিকে ডাকি যদি আসতে পারতো, ভগবান আসবেন না? ভগবান তো একজন ব্যক্তি, আমাদের বড় বড় মন্ত্রী ওরা কি আমাদের থেকে আলাদা না? একজন ব্যক্তি, তারা একজন ব্যক্তি কিন্তু অন্যত পোস্ট, তাদের কাছে অনেক দায়িত্ব আছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর আমি কি এক? না, একদিক থেকে এক শেখ হাসিনা আর আমি, একদিক থেকে এক, একদিক থেকে এক নয়, একদিক থেকে উনিও মানুষ আমি মানুষ, একদিক থেকে এক এক পয়েন্টে, আর পয়েন্টে ওনার শক্তি অনেক বেশি। ওনার কথা এখন লক্ষ লক্ষ লোক ওনার কথা শুনবে, ডাকলে আসবে, কিন্তু আমার কথা আসবে না। তার মানে পাওয়ার হিসাবে শক্তি হিসাবে আলাদা। তো ভগবান হচ্ছেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার ইচ্ছা অনুসারে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু তার ইচ্ছা অনুসারে চলছে। ভিষাসমাত বাত পবতে ভীষদেতি সূর্য, ভিষাসমাত অগ্নিচন্দ্র মৃত্যু ধাবতি পঞ্চম। ভগবানের ভয়ে ভীত হয়ে চন্দ্র উদিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে, আলো প্রদান করছে, তাপ প্রদান করছে, বায়ু প্রবাহিত হচ্ছে, বিশ্বাসমাত অগ্নিচন্দ্র মৃত্যু অগ্নি তাপ দিচ্ছেন, এমনকি মৃত্যুও তার ভয়ে ভীত হয়ে সবাইকে পরিচালিত করছেন, সবাইকে তার ভগবানের কাছে নিয়ে যাচ্ছেন, কাউকে কাউকে গ্রাস করে নরকে নিয়ে যাচ্ছেন। মৃত্যু ভগবানের ভয়ে সবসময় ভীত, আমরা মৃত্যু ভয়ে ভীত। মৃত্যু একজন ব্যক্তি, আবার সেই মৃত্যুও ভগবানের ভয়ে সবসময় ভীত। কাল, কাল একজন ব্যক্তি, কিন্তু কাল সবার আয়ুহরণ করে, তাই বলে কালকে কেউ দেখতে পায় না, অলক্ষ্য হয়, কিন্তু কাল একজন ব্যক্তি, সে কালও স্বয়ং ভগবানের ভয়ে ভীত। যেমন দেখো বলা হচ্ছে, যেমন কিন্তু আবার ভগবানও কি হয়, মা যশোদার হাতে লাঠি দেখলে ভয়ভীত হয়ে পালাতে শুরু করেন, করেন কিনা? যে মহাকাল, যে চন্দ্র সূর্য, সবাই তার ভয়ে ভীত হয়ে তার স্বস্ব কর্তব্য পালন করছে, আর মা যশোদার হাতে লাঠি দেখে মা যশোদাকে ভগবান কৃষ্ণ ভয়ে পালাচ্ছেন, আর মা যশোদা ধরতেই পারছে না সারাদিন ধরে। তো যখন অত পরিশ্রমটা দেখেছেন, তারপরে ধরা দিয়েছেন, তারপরে বেঁধে রাখি, লাঠিতে ফেলে দিয়ে ভয় পেয়ে যাচ্ছে, এই জন্য বেঁধে রাখি। বাঁধতে গিয়েছেন, দু আঙুলি কম পড়ে যাচ্ছে, প্রতিবারই দু আঙুলি কম পড়ে যাচ্ছে, যত দড়ি জুড়ছেন ওর মধ্যে একটা পর একটা জোড়া দিচ্ছেন, প্রত্যেকবার দু আঙুলি কম পড়ে যাচ্ছে। কি করে হলো, পেটটা ফুলিয়ে কত বড়ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে, ভগবানের লঙ্ক থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড বেরোচ্ছে, আর তাকে কি করে বাঁধবে? যদি একটা ছোট শিশু, কিন্তু বাঁধতে পারছে না। দেখছেন মা অত্যন্ত পরিশ্রম হয়ে যাচ্ছে, মাথার কবরের ফুলগুলি সব পায়ে ঝরে যাচ্ছে, সারা শরীরে ঘরমাতে সমস্ত বাসন ভিজে গেছে, মায়ের এত পরিশ্রম দেখে ভগবানের একটু কৃপা হয়েছে, আমার মা আমাকে বাঁধার জন্য এত কষ্ট করছে, ঠিক আছে আমি ধরা দিলাম, ঠিক আছে মা তুমি বাঁধো, এইভাবে বাঁধো, আবার বাঁধো, সেই একটা দড়ি দিয়ে বেঁধে ফেললেন, এত দড়ি আর জোড়া দেওয়ার দরকার হলো না, একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। ভগবান যখন বন্ধন স্বীকার করলেন, বাস তখন বেঁধে দিলেন। তাহলে ভগবান যদি স্বীকার না করেন, কারো ক্ষমতা নেই ভগবানকে বাঁধার। ভগবানের ভয়ে ভীত হয়ে সবাই এই জগতে তার কর্তব্য পালন করছেন, এই সমস্ত দেব দেবীরা, সমস্ত গ্রহ নক্ষত্ররা সবাই তার ভগবানের ভয়ে ভীত হয়ে কর্তব্য কর্ম করছেন। তো এই মন্ত্রগুলি আহ্বান, কোনটা আহ্বান মন্ত্র, কোনটা পূজার মন্ত্র, ভগবানকে কোনোটা আহ্বান করা আছে, ভগবানকে কোনোটা ভিতরে পড়লে আপনি জানতে পারেন, ভগবানকে কোনোটা জাগাত জাগানো হচ্ছে, ভগবানকে কোনোটা কোন মন্ত্রে ভগবানকে স্বয়ন দেওয়া হচ্ছে, লাস্টে চার পাঁচটা মন্ত্র আছে ভগবানের স্বয়ন মন্ত্র। আর মাঝখানে দেখুন, মাঝখানে পনেরো থেকে ২৯ পর্যন্ত ভগবানের পূজার মন্ত্র, ১৫ নম্বর থেকে ২৯ পর্যন্ত ভগবানের পূজার মন্ত্র কিছু আছে, ওর মধ্যে আবার শুদ্ধ করার মন্ত্র আছে ২৯। ২০ নম্বর দেখুন, এটা যেখানে আপনি পুষ্প শুদ্ধ করবেন, মানে ফুল শুদ্ধ করবেন, ফুলের উপর জল ছিটিয়ে এই মন্ত্রটা বলতে হয়, আমার সরাসরি গাছ থেকে ফুল তুলে এনে ভগবানের চরণে দিতে পারি না, ফুলটা নিয়ে আগে একটু জল ছিটিয়ে শুদ্ধ করতে হয়, ও এবং ফুলটা স্পর্শ করে, ডান হাত দিয়ে স্পর্শ করে বলতে হয় ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চাহিনা চাহম ফট স্বাহা। ওটা ১৮ নম্বরে আছে পুষ্প পুষ্পে। আর নিজেকে শুদ্ধ করার জন্য ১৯ নম্বরে নাহং বিপ্র, নিজেকে শুদ্ধ হবে কি করে, কেউ যদি অহংকারী হয় কেউ শুদ্ধ হবে? অহংকার থাকলে, আমিত্ব থাকলে, তার মানে অহংকার থাকলে সেটা তো কি কি ভাবে মানুষ অশুদ্ধ হয়ে যায় বলুন, কোন কোন কর্মের দ্বারা মানুষ অশুদ্ধ হয়ে যায়? হ্যাঁ, কি কি ওগুলি বাদ দিয়ে আর কি কি মানুষ অশুদ্ধ হয় কি? আমাদের ষড় ঋতু রিপু কি কি আছে, কারোর মধ্যে যদি এই ষড়রিপু জাগ্রত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তিনি অপবিত্র হয়ে যান। কাম, যেটা ওই চারটি নিয়মের মধ্যেও আর পড়ে যাচ্ছে অবৈধ, কাম ক্রোধ, ভিতরে ওই কয়েকটা চেয়ার এপাশে দিয়ে দিন, তো মাতৃজি কয়েকজন এসছে বাইরে, ভিতরে কয়েকটা চেয়ার থাকলে এপাশে দিয়ে দিন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মাৎসর্য মানে অপরের পরশ্রী কাতরতা, অপরের কারো ভালো দেখে সহ্য করতে না পারা, সেটা হচ্ছে মাৎসর্য। কেউ দেখতে সুন্দর আমি সহ্য করতে পারছি না, কেউ হতে অনেক বিদ্যান সেটাও সহ্য করতে পারছি না, কেউ অনেক ধনী আছে সেটাও সহ্য করতে পারছি না, মাৎসর্য দেখে হিংসা করা, সরি অনেক অনেক ঐশ্বর্য দেখে তারপরে প্রতি হিংসা করা হচ্ছে মাৎসর্য। মাছের সময় একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই সবগুলি আসলেই মনের মধ্যে যদি আপনি পূজা করছেন, যদি কামের উদয় হয় শরীর অপবিত্র হবে না পবিত্র হবে? সঙ্গে সঙ্গে অপবিত্র, আপনি ভগবানের সেবা করার যোগ্যতা থাকলে না, সঙ্গে সঙ্গে আপনাকে বেরিয়ে আসতে হবে, আসমান করতে হবে, এবং আসমান করে ভগবানের নাম উচ্চারণ করে আপনাকে পবিত্র হয়ে তারপর আবার বিগ্রহের সেবা করতে পাবেন। মন্দিরের মধ্যে আপনি কারোর প্রতি রেগে গেলেন, ক্রোধের সৃষ্টি হলো, ক্রোধের সৃষ্টি হলে শরীর অপবিত্র হবে না পবিত্র হবে? রেগে গেলেন কারোর, ক্রোধ সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে অপবিত্র হয়ে গেল। আপনি ক্রোধ, নিজের মধ্যে ক্রোধ রয়েছেন, ভগবানের সেবা কি করবেন? করবেন কাম ক্রোধ লোভ, কিছু একটা পাওয়ার আকাঙ্ক্ষা, লোভ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি অপবিত্র হয়ে গেলেন। মোহ মদ মাৎসর্য, কোনো কিছু মোহিত হওয়া, মাৎসর্য অপরের প্রতি হিংসা করা, এই ছয়টা রিপু যদি আমাদের জাগ্রত হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের শরীর অপবিত্র হয়ে যায়। তৎক্ষণাৎ শ্রীবিগ্রহ কক্ষ থেকে বাইরে এসে আসমান করে ভগবানের নাম উচ্চারণ করে মনটা শান্ত হলে, সেই কামক্রোধ থেকে লোভ মুক্ত হলে আবার ভগবানের সেবা করা যেতে পারে। তো এই জন্য কিছু কিছু মন্ত্র আছে যে আমি যদি দাস ভাবি তাহলে মাৎসর্য থাকবে, দাস ভাবি অহংকার থাকবে, আমিত্ব থাকবে? এই শ্লোকটা পড়ছে দেখো, 19 নম্বরে, নাহং বিপ্র ন চ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতির ন বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদান নিখিল পরমানন্দ পূর্ণমিতার্ধে গোপী ভর্তু পদকমলয় দাস দাসানুদাস। আমি যদি, আমি জজ, আমি ম্যাজিস্ট্রেট, আমি উকিল, আমি মুক্তার বা আমি প্রধানমন্ত্রী, আমি এইসব যদি অহংকার থাকে, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, এই যে একটা ফলস ইগো, মিথ্যা অহংকার যদি থাকে নিজের মধ্যে, তার মানে আমি কর্তা ভাবছি, সেই সময় আমি ভগবানের সেবা থেকে সেবা করার যোগ্যতা লাভ করছি না। আমি যদি মনে করি আমি একটা অমুক বা একটা বড় কিছু হয়ে গেলাম, তখন আমি সেবা মনোভূতি আসবে? সেবা মনোভূতি কার আসে? দাসের, সেবকের। ভেরি গুড। তাই সেই জন্য বলছেন এখানে এই শ্লোকে বলাচ্ছেন, নাহং বিপ্র, আমি ব্রাহ্মণ নই, ব্রাহ্মণের একটা অহংকার আছে, আমি ব্রাহ্মণ, তাই না? আমি ক্ষত্রিয়, আমি রাজা, আমি প্রশাসন চালাই, ক্ষত্রিয় অহংকার। নাহং বিপ্র ন চ নরপতি, আমি নরপতি, রাজা। নাহং ক্ষত্রিয় নাহং বিপ্র ন চ ন বৈশ্য ন অপি বৈশ্য ন শূদ্র, আমি বৈশ্য নই, আমি শূদ্রও নই। নাহং বর্ণী, আমি বর্ণাশ্রমী নই, আমি ব্রহ্মচারী নই, ন গৃহপতি, আমি গৃহস্থ নই, কি তাহলে আমি? ন বনস্থ, আমি বানপ্রস্থীও নই, ন জ্যোতির্বা, আমি সন্ন্যাসীও নই। তাহলে আমাদের অবস্থায় আমি ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, আমি ব্রহ্মচারী নয়, গৃহস্থ নয়, বানপ্রস্থ নয়, সন্ন্যাসীও নয়, তাহলে আমি কি? আমি প্রদান নিখিল পরমানন্দ পূর্ণ মিতাব্ধের, যিনি আনন্দের সমুদ্র স্বরূপ, পূর্ণ মিত পূর্ণ অমৃত অব্দি, অমৃতময় সাগরের, যিনি সাগর সমান, যিনি আনন্দের সাগর, যিনি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গোপী ভর্ত, যিনি গোপীদের প্রাণনাথ, সেই কৃষ্ণের দাস দাস দাসানো দাস, আমি তার সেবকের সেবকের সেবক। আমি যদি নিজেকে সেবক ভাবি, আমি শুধু ডাইরেক্ট ভগবানের, ভগবান যদি কেউ মনে করে আমি ডাইরেক্ট সেবক, ভগবান তাকে ডাইরেক্ট সেবক রূপে গ্রহণ করেন না। কারণ ভগবানের ডাইরেক্ট সেবক অনেক আছে, রাধারানী আছেন, গোপীগণ আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, কিন্তু ভগবানের সেবকের যদি সেবক হই তাহলে কি হলো, তখন ভগবান তাকে সেবক রূপে গ্রহণ করেন। আমরা ভগবানের, আমরা ডাইরেক্ট সেবা করতে পারি না, প্রথমে আমরা যা কিছু নিয়ে আসি, শ্রীগুরু পরমানন্দ, ওখানে শ্লোকটা দেখুন 15 নম্বরে আছে, শ্রীগুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ সেবা মানে শ্রীগুরুদেবকে সমর্পণ করি। আমরা গুরুদেবের, ধরুন একটা জিনিস উদাহরণ দিচ্ছি, আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন, আপনি অন্ন রান্না করলেন, ডাল রান্না করলেন, দুটো সবজি করলেন, একটা ভাজি করলেন, বাস এক গ্লাস জল দিয়ে ভগবানকে দিলেন, তাহলে ভগবান কয়টা জিনিস পেল? 4-5টা জিনিস, ভাজি, ডাল, অন্ন, দুটো সবজি, 4-5টা জিনিস পেল। আপনি যদি ওটা গুরুদেবকে দেন, গুরুদেব ওখানে আরো কিছু অ্যাড করবেন, আরো কিছু যোগ করবেন ওর মধ্যে, আবার ওখান থেকে উনি আবার কি করেন ওনার গুরুদেবকে পাঠাবেন, উনি আরো কিছু রান্না করবেন। এইভাবে গুরু পরম্পরায় যেতে যেতে চৈতন্য মহাপ্রভু হয়ে যেতে যেতে যখন সখীদের কাছে যাবে, সখীরা আরো কিছু রান্না করে ওখানে অ্যাড করবেন, যোগ করবেন। আর সখীদের যখন রাধারানীকে দেবেন, রাধারানী তো ভান্ডার, হাজার হাজার মুহূর্তের মধ্যে রান্না করতে পারেন। রাধারানী কৃষ্ণের সবচেয়ে প্রিয়, রাধারানী কাছে রাধারানী অনেক আবার রান্না করে যোগ করলেন। আর যখন রাধারানী কৃষ্ণকে দিতে যাচ্ছেন তখন দেখছেন যে কয়েক হাজার আইটেম হয়ে গেছে, কৃষ্ণ এখন উৎসব আনন্দ ভোগ করেন। আমি আপনি যদি ডাইরেক্ট মনে করেন আমি কৃষ্ণকে সেবা করবো, তাই কি হলো ওই কৃষ্ণ ওই কয়েকটাই পেল, আর পেল না কৃষ্ণ। কিন্তু আপনি যদি পরম্পরা সূত্রে যান তাহলে কৃষ্ণ মহা ফিস্ট পেয়ে গেলেন প্রতিদিনই। আপনি চারটে দিচ্ছেন কিন্তু ভগবান কৃষ্ণ পেয়ে গেলেন 4000 আইটেম। ব্যাস পূজায় দেখেছেন হাজার হাজার আইটেম হয়, একসঙ্গে কতবার সাজানো থাকে একদিকে, যারা মায়া পেয়ে গিয়েছেন যেখানে ব্যাস পূজায় দেখেন পুরো প্রভুপাদের সামনে অনেক এরিয়া নিয়ে হাঁড়িতে জায়গা ধরে না, এত আইটেম। এই জন্য আমাদের আমরা সরাসরি ভগবানের সেবা করতে পারি না, তো ভগবান কি করে আমরা একটু আগেতে গুরুদেবের সেবা করি, গুরুদেব তারপরে এরকম পরম্পরা সূত্রে। আমাদের এটা হচ্ছে পরম্পরা সূত্রে, একটা হচ্ছে আরোহ পন্থা আর একটা হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা নিজের চেষ্টায়, ঠিক আছে, আর অবরন্ত পন্থা মানে পরম্পরা সূত্রে। আমার জ্ঞানটা পরম্পরা সূত্রে সবকিছু পেয়েছি, আমার গুরুদেবকে গুরুদেব আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে না, আমাকে আর কষ্ট করে যেতে হচ্ছে না। আর গুরুদেবকে নিবেদন করলে সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেন, তাকে ভগবান সব গুরুদেব সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করেন না, সঙ্গে সঙ্গে তার গুরুদেব তার গুরুদেব এইভাবে ভগবানকে নিবেদিত হয়ে যায়, তারপরে ফিরে আসে প্রসাদ রূপে। এই জন্য অনেক সময় শুধু যদি কেউ কিছু মন্ত্র না থাকে সেই গুরুদেবের সামনে খাদ্যদ্রব্য দিয়ে তুলসী দিয়ে গুরুদেবকে প্রণাম করলে প্রণাম হয়ে যায়, গুরুদেবকে প্রণাম উচ্চারণ করলে। কিন্তু বিধি আছে কি আছে সেটা আমরা একটু আলোচনা করব, যে আমরা যদি ভগবানকে ভোগ নিবেদন, প্রথমে আমরা ভগবানকে ভোগ নিবেদনের পন্থাটা শিখব। কেন এটা সবার দরকার আছে, আমরা প্রতিনিয়ত পাপ গ্রহণ করছি, সেই পাপটা থেকে আমরা মুক্ত হতে পারবো যদি ভগবানকে নিবেদন করে খাই। যা কিছু খাবো যে আমরা ভগবানকে নিবেদন করে খাই তাহলে সব পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। এই জন্য সবাইকে ভগবানকে, একজন মাতাজিতে ক্লাস দিতে গেছিলাম বাড়িতে, উনি প্রশ্ন করছিলেন আমি যদি ভগবানকে ভোগ নিবেদন না করে ভগবানের চরণ তুলসী দিয়ে খাই তবে অসুবিধা আছে? আপনার বাড়িতে কোনো অতিথি গেলেন বা আপনার ছেলে মেয়ে রয়েছেন, তাদেরকে আপনি দেখালেন যে ভোগটা দিয়ে না দিয়ে কি হলেন একটা চরণ তুলসী দিলেন, তাদেরকে ভোগটা নিবেদন করলেন, তাদের খেতে দিলেন না, অতিথি বা আপনার ছেলে মেয়েরা সন্তুষ্ট হবে? তো সেই রকম আপনি বাড়িতে অতিথি ভগবানকে ডেকেছেন, আহ্বান করেছেন, ভগবান আসুন তাকে পূজা করবেন, তাকে খেতে দেবেন না, তার কি আছে সার্থ করছেন, তাকে চরণ তুলসী দিয়ে আপনি প্রসাদি করে নিচ্ছেন, পাপটা গ্রহণ হচ্ছে, পাপটা হচ্ছে না, কিন্তু সেটা তো ভগবানকে সন্তুষ্ট হচ্ছে না, ভগবানকে খেতে দিলেন না, তাহলে ভগবান না খেয়ে বসে থাকলো আপনার বাড়িতে, আপনি সুখুশি হন? আপনার কোনো অতিথি গেলে তো আপনি ভালো মন্দ খেয়ে নিলেন, সামনে ভগবানকে কিছু দিলেন না, অতিথিকে কিছু দিলেন না, অতিথি খুশি হবে? তাহলে তো আপনাকে দিতে হবে, ভগবানকে দিতে হবে। আর ভগবান ভগবান লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানব, শাস্ত্রে বলা হয়েছে কোটি কোটি লক্ষ্মী দেবী সেবা করছে, তাহলে আমাদের নেওয়ার জন্য বসে আছেন ভগবান? আমাদের এই অন্ন ডাল সবজি খাওয়ার জন্য বসে আছেন? লক্ষ্মী দেবীর ইচ্ছা অনুসারে মুহূর্তের মধ্যে বহু কিছু রান্না হয়ে যায়, লক্ষ্মী দেবী খুব দ্রুত রান্না করতে পারেন, আর সেখানে কোটি কোটি লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন, তারকে এগুলি খাওয়ার জন্য তার অপেক্ষা করা আছে। কিন্তু কেন আমরা দিব, কি উদাহরণ দিয়েছিলাম গতকাল একটা, আর কি উদাহরণ দিয়েছিলাম, বাবা মিষ্টি এনেছে ছেলেকে দিয়েছে, ছেলে খেতে পারে, কিন্তু ছেলে যদি একটু দেয় ভগবান মানে পিতা অনেক খুশি হন। আমরা যদি দিই সেটা আমাদের কল্যাণ হয়, কিরকম কল্যাণ হয়? আপনি গঙ্গা পূজা করতে কোন জল লাগে? গঙ্গা জল লাগে, তাই গঙ্গা জল তুলে আপনি হাতে করে আবার গঙ্গায় ঢেলে দিলেন, গঙ্গার কি লাভ হলো? গঙ্গা জল হাতে করে উঠিয়ে গঙ্গায় দিলেন, ইদম অর্ঘম গঙ্গায় নম, গাং গঙ্গায় নম, দিয়ে দিলেন গঙ্গায়, গঙ্গা জল তুলে নিলেন হাতে করে, নিয়ে আবার গঙ্গায় ঢেলে দিলেন, ফেলে দিলেন, তো গঙ্গার কি লাভ হলো? গঙ্গার কোনো লাভ হয়েছে না, গঙ্গার কিছু লাভ হয়নি, কিন্তু আপনার লাভ হয়েছে, তার মাধ্যমে গঙ্গা দেবী পূজিত হয়ে গেছেন, গঙ্গা পূজানো যে গঙ্গার আশীর্বাদ পেয়ে গেলেন, মা গঙ্গা দেবীর আশীর্বাদ পেয়ে গেলেন, পূজিত হয়ে গেলেন। কিরকম স্থূল উদাহরণ দিই, কোনো একদম ধনী ব্যক্তি আপনি তাকে পূজা করলেন, ও খরচ এই তোমার কি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সব দিয়ে দিল আপনাকে। শুধু একটু সন্তুষ্ট, একটু প্রণাম করলেন, একটু সন্তুষ্ট হলেন, আপনি অতি মহান, একটু গুণগান করলেন, আপনি অতি মহান, আপনি এই জগতে কত লোককে খাওয়াচ্ছেন, কত লোককে দান ধান করছেন, আপনার মতো তুলনায় হয় না, আপনার মতো লোকই হয় না, আপনাকে সদা প্রণাম করি। ও এত খুশি হয়ে গেছে তার প্রশংসা শুনে, ও আপনাকে কিছু ধন সম্পদ দিয়ে দিল। বলছে তোমার কি লাগবে বলো, টাকা পয়সা লাগবে, কাপড় চোপড় লাগবে, কি লাগবে নিন অকস থেকে, খুশি হয়ে গেল। দেব দেবীরা ভগবানের প্রতিনিধি, তারা ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারে, ধান টাকা পয়সা দিতে, কিন্তু মুক্তি দিতে পারে না এই জগতে বন্ধন থেকে, কেউ মুক্তি দিতে। এই জন্য ভগবান কৃষ্ণকে ভজনা করেছে পিএইচডি স্তরে, মুক্তি প্রদাতা সর্বেশাম বিষ্ণু দেবন সংশয়। আপনি দেবদেবীর কাছে লক্ষ্মী দেবী পূজা করলে ধন সম্পদ পাবেন, সরস্বতী পূজা করলে বিদ্যা পাবেন, ইন্দ্রদেব পূজা করলে বৃষ্টি পাবেন, ফসল উৎপন্ন হবে, সে পাবেন। কিন্তু যদি ভগবানকে পূজা করেন সব কিছুই পেয়ে যাবেন। একটা উদাহরণ দিচ্ছি, সময় তো আমাদের জন্য থাকছে না, মুসলমান খুব দ্রুত চলে যাচ্ছে। একজন রাজা, তিনি ইচ্ছা করেছেন, গোপাল ভক্ত স্লিপিং রাজা ইচ্ছা প্রকাশ করেছেন যে আমি আমার প্রজাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করব। মন্ত্রীদেরকে নিয়েছেন, তার সমস্ত সৈনিকদেরকে নিয়েছেন, নিয়ে তিনি গ্রামগঞ্জে বেরিয়েছেন, আমার সমস্ত প্রজাদেরকে আমি দেখভাল করব, কার মনে কি বাসনা আছে আমি সব পূরণ করবো আজকে। তো মন্ত্রীদেরকে নিয়ে গেছেন, মন্ত্রীরা কাগজ কলম নিয়ে রেডি হয়েছে, কার কি লাগবে। প্রথম বাড়িতে গিয়েছেন, বলছে তোমার কোনো অসুবিধা আছে? বলছে না, ভজন সাধন ভালোই চলছে। বলছে কিছু দরকার? বলছে এই ঘরটা ঠিক মতো নেই, জল পড়ে, তো যদি ঘরটা রিপেয়ারিং করে দেন, মেরামত করে দেন, তাহলে খুব উপকৃত হব। মন্ত্রী লিখো, অমুক ব্যক্তির ঘরটা মেরামত করে দিতে হবে, ঘরটা নতুন করে দিতে হবে। আরেকজন বাড়িতে আছে, বলছে রাজামশাইকে দেখে দণ্ডবাদ প্রণাম করছেন, বলছে কি দরকার তোমার? বলছে রাজামশাই, আপনি যখন দিতেই চাইছেন, যদি আমার মেন রোড থেকে এই রোডটা কাঁচা আছে, কাদা যেতে হয়, তো যদি ভালো করে পাকা করে দেন আমার বাড়ি পর্যন্ত রোডটা, খুব ভালো হয়। বলছে ঠিক আছে, এর বাড়ি রোডটা করে দেওয়া হবে। আরেকটা বাড়িতে গিয়েছেন, যে বলছে তোমার কি লাগবে? বলছে এই তো জলের অভাব, এটা খাওয়ার জল পায় না, একটু যদি টিউবওয়েল বসিয়ে দেন। ঠিক আছে, এই বাড়িতে টিউবওয়েল হবে। তাই বলছে আরেকটা বাড়িতে গিয়েছে, বলছে আমার বেশি টাকা পয়সা নেই, খেতে পেতে পারি না, কিছু ধন সম্পদ যদি দেন তাহলে আমি খুশি হব। এইভাবে সব বাড়িতে বাড়িতে গিয়েছেন, সব কিছু লিখে নিয়েছেন। তারপর একজন বাড়িতে, আরেকজন ভদ্রলোকের বাড়িতে গিয়েছেন, বলছে খুব চালাক ভদ্রলোকটা, ও বলছে রাজামশাই আপনি তো সবার করুণাময়, সব ভক্তের সব লোকের করুণা করছেন, আমি আর আপনার কাছে কি চাইব, আমি চাই শুধু আপনি আমার বন্ধু হন, এইটুকু আমি চাই। তখন মন্ত্রী বলে, মন্ত্রী মশাই লিখে নিন, ওনার তো কোনো দাবি নেই, বলছে আমি ওর, আমি এলোকের বন্ধু, অমুক ব্যক্তি আমার বন্ধু, লিখে নিলাম। তো এসব চলে এসেছেন, রাজা অর্ডার দিয়েছেন যার যাক রাজকোষ থেকে টাকা পয়সা নিয়ে সবাইকে মনোবাসনা পূর্ণ করে দাও। এক মাসের মধ্যে টাকা এসে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, যার টাকা ছিল না, টিউবওয়েল ছিল না, পুকুর ছিল না, সব করে দিয়েছে। গ্রামের লোকেরা সবাই খুশি আনন্দে আত্মহারা, এই রাজার মতো লোকই হয় না আমাদের রাজা, এত লোক হয় না। তখন আর সবাই উপহাস করছে, যে ব্যক্তিটা বলেছিল যে তুই রাজার সাথে বন্ধুত্ব, রাজা রাজপ্রাসাদে আছে, তুই এখানে ভিখারির মতো ইয়ে আসিস, তো রাজার সাথে বন্ধুত্ব করে কি লাভ হলো তোর? বলছে না, আমার একটা গর্ব আছে, আর রাজা আমার বন্ধু, আমি কিছু পাই আর না পাই, জাগতিক সম্পদ পাই আর না পাই, কিন্তু আমি জানি রাজা আমার বন্ধু, রাজা বন্ধুত্ব স্বীকার করে নিয়েছে, আমাকে লিখে নিয়েছে আমার বন্ধু। কিছুদিন পরে রাজা রাজকার্যে অনেক সময় অনেক টেনশনে থাকতে হয়, উদ্বেগে উৎকণ্ঠায় থাকতে হয়, তারপর বলছে মন্ত্রী চলো তো, ওই গ্রামে আমার একটা বন্ধু ছিল, আমি বন্ধুর বাড়িতে এক সপ্তাহ থাকতে চাই, বেড়াতে চাই। এখন জানেন যদি এখন খালেদা না শেখ হাসিনা এখানে আসেন কি হবে? আগে আগে দেখবে যে থাকার মতো বড় বিল্ডিং আছে কি না, যে রাস্তায় আসবেন রাস্তাগুলি সব ভাঙাচুরা আছে না, তো সব পরিষ্কার করে দিয়ে আসবেন, সব কিছু সব নতুন হয়ে যাবে। এখানে এসে যদি এক সপ্তাহ থাকবেন, ওনার সাথে অনেক লোকজন আসবে, তাদের খাওয়ার ব্যবস্থা আছে কি না, খাওয়ার পরিবহন পরিপূর্ণ সব জলের ব্যবস্থা আছে কিনা, খাওয়ার ব্যবস্থা আছে কিনা, সুইমিং পুলের ব্যবস্থা আছে কিনা, সব ব্যবস্থা হয়ে যায়। তো যখন রাজা বেড়াতে যাবেন মন্ত্রীগুলো সবার টনক নড়ে গেছে, মন্ত্রী এক সপ্তাহ টাইম দিন, রাজা তো যেতে পারবে না, মানে ওনার ঘরে থাকার মতো সেটা কুড়িয়ে ঘর ঘরের মধ্যে থাকার মতো রাস বের কোথায়। সঙ্গে সঙ্গে একদম ডাক বাংলো, বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দিল, মন্ত্রী অর্ডার দিয়েছে রাজকোষ থেকে একদম খালি করে নিয়ে সঙ্গে সঙ্গে বিল্ডিং বানিয়ে দিয়েছেন, টিউবওয়েল তো অনেকগুলি বসিয়ে দিয়েছেন, পুষ্করিণী খনন করে দিয়েছেন, তারপর রোড পাকা করে দিয়েছেন, ধন সম্পদ প্রচুর পরিমাণে দিয়েছেন, অনেক সৈনিক যাবে, মন্ত্রীও যাবে, তারাও তো খাবে, দিয়ে সব কিছু। আর লোকের চারিদিকে অবাক হয়ে দেখছে কি হলো, এখানে এত লোক যেন আসছে, এত লোক এত বিল্ডিং করে দিচ্ছে, রাস্তাঘাট করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, কি হলো? তারপর শুনলো যে রাজা আসবে, রাজা আসলে রাজপ্রাসাদ না তো রাজা থাকবে কোথায়? রাজা ওখানে থাকলেন, আর রাজার কৃপায় তার ধন সম্পদ পূর্ণ হয়ে গেল, রাস্তাঘাট হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, টিউবওয়েল যা কিছু সোনা এক একটা জিনিস পেয়েছিল, আর রাজা আসাতে সবকিছুই পেয়ে গেল। কার লাভ হলো? যে ভগবানের সাথে, যে রাজার সাথে বন্ধুত্ব করলো। তা আমরা এই দেব দেবীর কাছ থেকে কেউ ধন দাও, টাকা দাও, পয়সা, আরে সবার যার কিছু যার থেকে আসছে সবই উচ্চ, তার থেকে বন্ধুত্ব করুন, তাকে ভালোবাসুন, তাহলে সবকিছু একসাথে পেয়ে যাবে, একসাথে সবকিছু পেয়ে যাবে না? আর আর আলাদা করে চাইতে হবে? রাজা যার বন্ধু তারকে আর আলাদা করে চাইতে হবে? আমাকে 10 টাকা ভিক্ষা দিন, আমাকে 1 প্যাকেট সিগারেট দিন, কেউ ভিক্ষা করার দরকার আছে? তো যা কিছু সম্পদ, তিনি অনাদির আদি গোবিন্দ, সমস্ত রাজারও রাজা, তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি, তো সেই বন্ধুত্ব করার ভগবান পন্থা দিয়েছেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জিতে, আমার ভক্ত হলে আমার বন্ধু হয়ে গেল। এই ভগবান ভগবান অর্জুন কাছে বলছে, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তাই তোমাকে সমস্ত গোপন তত্ত্বগুলি বলছি। তো যদি আমরা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করি, ফিরে যাওয়ার সঙ্গে আমাদের সম্পর্ক হারিয়ে যান, পিতা পিতার সাথে সম্বন্ধ স্থাপন না করে যদি সে পুত্র যদি দূরে চলে যায়, তার মানে খাওয়া দাওয়া সব কিছু অভাব পড়ে। কিন্তু যদি আবার ফিরে এসে পিতার সাথে সম্বন্ধ স্থাপন করে, তাহলে তার আর খাওয়া পড়ার কোনো অভাব থাকে? ঠিক তদ্রূপ আমরা যদি ভগবানের সাথে যে হারিয়ে যাওয়া সম্বন্ধ, ভগবান বলছেন আমি তোমাদের সবার পিতা, আর বলছেন না আমার পিতা অমুক, আমার পিতা তমুক, আমি এই জাতি, আমি ওই জাতি, আর বলার দরকার কি? ভগবান বলে দিয়েছেন সবার সমস্ত জীবের পিতা হচ্ছে আমি, আর বাবাকে ভুলে জগতের পিতা কৃষ্ণ জেনা ভাজে বাপ পিতৃদয় অপরাধী জন্মে জন্মে পায়তাম, পিতা কৃষ্ণ সেটা না ভুলে ভুলে গিয়ে আমরা কি করছি? অন্য কিছুকেই আমার নিজের আত্মীয় বলে ভাবছি, সম্বন্ধ বলে ভাবছি, এইটা হচ্ছে আমাদের ভুল। তো কৃষ্ণ ভাবনামিত আমাদেরকে কি করছেন? সেই পুনর যেটা আমাদের যে সম্বন্ধ হারিয়ে গেছে, সেই সম্বন্ধের পুনঃপ্রতিষ্ঠা করে দেওয়ার জন্য এই কৃষ্ণ ভাবনামিত। এই জন্য আমরা কি করেন, যদি আমরা কাউকে ভালোবাসি, আপনার যদি কাউকে ভালোবাসে, সে যদি তার বাড়িতে, তিনি যদি আপনার বাড়িতে আসেন, আপনার কিন্তু কি করবেন? তাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন, যে তুমি চলে যাও, কি করবেন? ভালো করে বসতে দেবেন, তারপর একটু জল দেবেন হাত মুখ ধোয়ার জন্য, তারপর কিছু খেতে দেবেন, তারপর রেস্ট করার জন্য একটা শোয়ার জায়গা দেবেন, তাই না? তো সিম্পল জিনিস, ভগবানকে ঠিক এইরকমই, ভগবান আপনার বাড়ির মহান একজন ব্যক্তি অতিথি, তা এসছে, প্রথমে কি বললেন? পূজাটা হচ্ছে এই, আর কিচ্ছু না, পূজাটা আর কি, তাকে স্বাগতম জানা। আপনার বাড়িতে যদি গুরুদেব যায়, তাহলে কি করবেন? সঙ্গে সঙ্গে একটা ইয়ে পা ধোয়ার জন্য ব্যবস্থা করবেন, একটা সুন্দর বসার জায়গা করবেন, পা ধোয়ার ব্যবস্থা করবেন, তারপর স্নান করার ব্যবস্থা করবেন, তারপর খাওয়ার ব্যবস্থা করবেন, তারপর পোশাক পরিচয় বসা হলে তারপর খেয়ে দিয়ে, তারপর তিনি শুধু দিয়ে দেবেন, একটা বিছানা করে দিলেন, তারপর ভগবানকে একটু সেবা করলেন, ব্যাস। এইটা হচ্ছে পূজা। পূজা অন্য কিছু, অন্য কিছু নয়। তো এই জন্য যখন আমরা ভগবানকে পূজা করবো, তখন কি করবো? আমরা পূজা করি ইদম আসনম, প্রথমে কি আসন দিই, একটা আপনি আসুন, এই আসনে বসুন, স্বাগতম সুস্বাগত, আপনি যে কৃপা করে আমার বাড়িতে এসেছেন, আমরা কি বলি? ধন্যবাদ, স্বাগতম, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগতম জানাই, স্বাগতম সুস্বাগতম, এ তো পাদম, তখন পা ধোয়ার জল দিলাম, ইদম অর্ঘম, এটা কি একটু জল ছিটিয়ে মাথায় পবিত্র হওয়ার জন্য জল ছিটিয়ে দিলাম, ইদম অর্ঘম, ইদম আচমনীয়, হাত মুখ ধোয়ার জন্য জল দিলাম, তারপর হাত মুখ দিয়ে তারপর স্নান করতে হবে, হাত মুখ দিয়ে একটা মধুপর্ক দেওয়া হয়, 1600 বছরের পূজাটাই মনে হচ্ছে, মধুপর্ক দেওয়া হয়, মধুপর্ক কি দুধ দই ঘি মধু, মধুটা একটু বেশি থাকে, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে, একটু স্বাদও লাগে আর শরীরটা একটু গরম হয়, তাহলে একটু চান করতে ভালো লাগে। কিন্তু মধুপর্ক দেওয়ার ব্যবস্থা আছে বৈদিক পদ্ধতিতে, মধুপর্ক দিলে তারপর একটা মুখ ধোয়ার জন্য জল দেয়, ইদাম পুনরাশিমানিয়াম এসব মধুপর্ক, ইদাম পুনরাশিমানিয়াম। আপনার এখানে দেখুন ষোড়শ পূজারের ষোড়শ উপচারে ভগবানকে পূজা করার পদ্ধতি, ৩৭ পৃষ্ঠা পেয়েছেন, বের করেছেন। ইদম আসনম স্বাগতম সুস্বাগতম এতত পদ্মম ইদম অর্ঘম ইদম আসমনিয়ম এসব মধুপর্ক ইদম পুনরাশমনিয়ম ইদম স্থানিয়ম ইদম বস্ত্রম ইমানি আবরণানি এসব গন্ধ এতানি পুষ্পানি এস ধূপ এস দীপ ইদম নৈবেদ্যম তারপর প্রণাম। এইটা হচ্ছে পূজা করা যাবে এগুলি। এখন এক এক করে দেখুন, ইদম আসনম মানে আর কিছুই না, ভগবান আপনার মহান অতিথি গুরুদেব ভগবান এসছেন, তাহলে আপনি একটা বসার জায়গা দিলেন। স্বাগতম সুস্বাগতম, হাত জোর করে একটু প্রণাম করলেন যে আপনাকে স্বাগতম ধন্যবাদ। এটা পাদম পা ধোয়ার জল দিলেন, এ তো প্রত্যেকটা হিন্দু বাড়িতেই করা হয়, কোনো আত্মীয় স্বজন বন্ধু আসলে একটু পা ধোয়ার জল দেওয়া হয়, আসন দেওয়া হয়, বসতে সবাই করে, ভগবানকে তাই করা আছে। ইদম অর্ঘম ইদম আসমনিয়াম আসমানের জল দিলেন, এসব মধুপর্ক ওই যে দুধ দই ঘি মধুর একটু মিশ্রণ মধুপর্ক দিলেন, তারপর আবার হাত মুখ ধোয়ার জন্য জল দিলেন দ্বিতীয়বার আসমান ইদম পুনরাশমনিয়াম। এবার আপনি স্নান করার জন্য কিছু জল দিলেন বা বাথরুমে দেখলেন আপনি এখানে স্নান করুন, তো স্নান জল ভগবানকে দিয়ে স্নান করে দিলেন ইদম স্থানীয়। স্নানের পরে কি আছে, কাউকে স্নান করলে কি হতে বস্ত্র দিতে হবে, তাকে স্নান করে বস্ত্র দিতে হবে, পোশাক পরালেন, পোশাক পরানো হয়ে গেল তারপর এবার অলংকার ঘড়ি আংটি যা গলার মালা টালা যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে দিলেন, ইরম বস ইমানি আবরণ আনি অলংকার। তারপর এসে গন্ধ একটু কপালে বা ভগবানের কপালে একটু চন্দন লাগিয়ে দিলেন, এসে গন্ধ চন্দন বাটা এখানে পুষ্পানি, তারপর ফুল কেন দিতে হয় প্রত্যেকটা পরে ব্যাখ্যা করো, এখানে পুষ্পানি ফুল নিবেদন করলেন, তারপর ধূপ দীপ নিবেদন করলেন, তারপর এবার ভগবানকে ভোগ নিবেদন করলেন, ভোগ নিবেদন করে তারপর ভগবানকে প্রণাম করলেন, বাস শেষ হয়ে গেল। এরপরে ভগবানকে শয়ন দেওয়ার জন্য শয়নের আসন আলাদা, এটা হচ্ছে ষোড়শ উপাচার অর্চন, এটা ডিটেলস আছে, এইটা লিখতে এটা শিখতে কিন্তু বলে দিলাম পাঁচ মিনিট, কিন্তু শিখতে কিন্তু এক মাস সময় লাগবে। এখন সময়টা অতিবাহিত করতে চায়, কিন্তু যখন ভগবত কথা বলা হয় দু তিন ঘন্টা কখন চলে যায় কিছু বোঝাই যায় না, একদম ৮:১৫ পর্যন্ত না, ৪৫ মিনিট এখন আছে। রাত্রে সবাই একসাথে বসবেন মন্দিরের হলে, তখন ওখানে আরেকটা ক্লাস আছে, ৪টে ক্লাস আছে। এখন দুই একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। হ্যাঁ, কি কি যোগ্যতা থাকলে আমরা ভগবানকে পূজা করতে পারি, বা একজন সুদক্ষ পূজারীর কি কি যোগ্যতা থাকা আবশ্যক? সরলতা, ভালো সরলতা থাকতে হবে, সুচিতা খুব গুরুত্বপূর্ণ, সুচিতা থাক, পবিত্রতা থাকতে হবে, কেন ভগবান আছেন পরম পবিত্র, আর ভগবানকে পূজা করলে আমাদেরকে নিজেকে আগে পবিত্র হতে হবে। পবিত্রের প্রথমটা কি? না, প্রথমে ঘুম থেকে উঠতে হবে, উঠে হাত মুখ ধুয়ে প্রসাদ পায়খানা শেষ করে হাত মুখ ধুয়ে তারপর চান করতে হবে, ধৌত বস্ত্র পরতে হবে, সারা শরীরে তিলক অঙ্কন করতে হবে, তারপরে স্নান করতে হবে, সরি তারপরে আসমান করতে হবে, পরে ধৌত বস্ত্র পরে তিলক অঙ্কন করে তারপর আসমান করতে, এটা হচ্ছে পবিত্রতার প্রথম সোপান। কিন্তু এটা বাহ্যিক, কিন্তু আন্তরিক সুচিটা কি? ভগবানের পবিত্র নাম জপ করতে, তাহলে অন্তর পবিত্র হবে। আমি বাইরে স্নান করলাম, সাবান মাখলাম, স্নান করলাম, দাঁত ধুলো, দাঁত মুখ হাত মুখ সব ধুলাম, নতুন বস্ত্র পরলাম, পবিত্র হলো? ভিতরটা পবিত্র না বাইরেটা পবিত্র হলো? ভিতরটা পবিত্র হয়নি, ভিতরটা ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা জসমরেত পুণ্ডরিকাক্ষাম সবাজ্য অভ্যন্তর সূচি। প্রত্যেকটা ব্রাহ্মণ যখন পূজা করতে আসে তখন সবাইকে বলে, বলো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা জসমরেত পুণ্ডরিকাক্ষাম সবাজ্য অভ্যন্তর সূচি। শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। আমরা বুঝতে পারি না ব্রাহ্মণ কি বলছেন, কিন্তু এটা নিজে আগে যারা পূজায় বসবে আর আহুতি দিবে, যারা ফুল টুল ওটা কি বলে অঞ্জলি দিবে, তাদের সবাইকে পবিত্র করে নিলেন। ভগবানের নাম স্মরণ করলে বাহির, স্নান করলে বাইরেটা পবিত্র হয়, কিন্তু ভগবানের নাম স্মরণ করলে বাহির ভিতর দুটোই, সবাহ্য অভ্যন্তর, বাহ্য বাইরের দিকটা, অভ্যন্তর ভিতরের দিকটা, দুটোই সুচি হয়ে গেল, পবিত্র হয়ে গেল ভগবানের নাম স্মরণ করার মাধ্যমে। তো এটা আমরা বলি ব্রাহ্মণ খুব মন্ত্র উচ্চারণ করছে, এটা পবিত্র করে নিলেন, এবার ফুল নাও এতে গন্ধ উঠবে, তারপরে বিভিন্ন দেব দেবীর নাম উচ্চারণ করে সোহা দিয়ে দিলেন, তাই না? এটা তা আমরা ভগবানকে ঠিক সেই রকমই, ভগবানকে সেভাবে আমরা অর্চন করবো। তো যোগ্যতা থাকতে হবে নিজেকে আদর্শ পূজারীর, নিজেকে পবিত্র থাকতে হবে। পবিত্র সম্বন্ধে আমি একটু ইয়ে বলে নিই, তারপর দেখাবো প্র্যাকটিক্যাল সেকেন্ড সেশন। এবার নটার পরে যখন আসে কত, এগারোটা থেকে, এগারোটা বারোটা একটা, বারোটা একটা দুটো, তিন ঘন্টা আছে, তখন ডেমনস্ট্রেশন করে দেখানো হবে, মানে প্র্যাকটিক্যাল আপনি কি করে অর্চন, কি করে ভোগ লাগাবেন, কি করে আরতি করবেন, সেটা ওই সেকেন্ড সেশনে দেখাবো, ঠিক আছে? এখন দেখাবো না এগুলো, এখন শুধু ভগবান এখন তো অর্চন ব্যাখ্যা করেনি, তো ওদিকে যায়নি অর্চনে, ওটা বললাম কি করে কোনগুলি পদ্ধতি, সেটা এখন সেটা ভিতরে আপনি ওই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে, সেটা আমি দেখব স্নান করানোর জন্য কি কি করতে হয় সেটা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? শ্রীল প্রভুপাদ যখন লন্ডনে না আমেরিকাতে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যে প্রবচন দিয়েছিলেন সে প্রবচনটা আমি পড়ছি, আপনারা শ্রবণ করুন। কৃষ্ণ ভাবনামৃত খুব সুন্দর, যারা সমস্ত নিয়ম কানুন গুলি পালন করেন তাদের সবার জন্য ইকো দেওয়া হয়েছে, কেন উচ্চ সিদ্ধির স্তরের পথ উন্মুক্ত করে, কৃষ্ণ ভাবনামৃত আমাদের উচ্চ সিদ্ধির জন্য পথ প্রশস্ত করে, উন্মুক্ত করে দেয়, সেটাই সব, সেটাই একমাত্র শর্ত। অন্যথায় অনুকরণ করে কেউ যদি মনে করে আমি ওরকম হতে পারি, সে যদি হতে পারে আমিও পারবো, না সেটা ছিল রূপ গোস্বাইপাদ নিষেধ করেছেন। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রং বিধিং বিনা ঐকান্তিকই হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। এ কথার অর্থ হচ্ছে যে আমরা নিজের মন গড়া ভগবানের পূজা করব না, কি পূজা করবে? গুরুদেব যেভাবে বলেছেন, শ্রুতি বেদে যেভাবে বলা হয়েছে, স্মৃতি মহাভারত যেভাবে বলেছেন, গীতাতে যেভাবে বলা হয়েছে, গীতা মহাভারত এগুলি স্মৃতিশাস্ত্র, পুরাণ আদি ভাগবত পুরাণ ও বিভিন্ন পুরাণে যেভাবে ভগবানের উপাসনার কথা বলা হয়েছে, বেদ পুরাণ মহাভারত আদি, সেইভাবে আমরা ভগবানের পূজা করব, নিজের মন গড়া নতুন একটা পথ উদ্ভাবন করব না, আমরা আচার্যদের পথ অনুসরণ করব। যদি এইভাবে কেউ বেদ পুরাণ উপনিষদ স্মৃতিশাস্ত্র শ্রুতিশাস্ত্র বাদ দিয়ে কেউ যদি খুব ভক্তি দেখায়, সেটা সমাজে উৎপাত কল্পতে, সেটা সমাজে শুধু উৎপাত সৃষ্টি করে। যে না শাস্ত্র বলা আছে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিক, কেউ যদি ঐকান্তিক ভক্তি দেখায় কিন্তু শ্রুতি স্মৃতি মানলো না, বেদ পুরাণ রামায়ণ মানলো না, মহাভারতের পন্থা অবলম্বন করলো না, সেটা শুধু সমাজে উৎপাত সৃষ্টি করবে। যদি আমরা শুধুমাত্র অনুকরণ করি, ও ওটা হবে না। সুতরাং অনুকরণ করার চেষ্টা করো না, শুধুমাত্র নিয়মকানুনগুলি পালন করার চেষ্টা করো, এটা খুব সুন্দর। এবং সবার উদ্দে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তুমি অবশ্যই শুদ্ধ হবে। শুদ্ধ হওয়ার পন্থা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র, চেত দর্পণ মার্জনম ভগবান, চিত্তরূপ দর্পণে। আয়নাতে যদি ময়লা পড়ে আমাদের স্বরূপ দেখতে পাবো না, কিন্তু কাপড় দিয়ে যদি একটু মুছে দিই আয়নাটা, আমাদের স্বরূপটা আগে ফুটে উঠবে। কিন্তু আমাদের চিত্ত হৃদয়ে অনেক ময়লা জমে আছে, সে ময়লাগুলি কি কি? এইগুলি আছে আশা পাস শত শত, কত রকমের আশা আকাঙ্ক্ষা রয়েছে, এগুলি হচ্ছে আবর্জনার মতো। আশা আকাঙ্ক্ষা শেষ হয়, আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম যথা সংসিদ্ধ কান্তাশা সুখম সুস্বাপ পিঙ্গল। আশা আকাঙ্ক্ষা আমাদের চিত্তকে মলিন করে দেয়। এই আশা আকাঙ্ক্ষার জন্য মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হিংসা করে। কেন? আশা আকাঙ্ক্ষার জন্য, আমার আশা পূরণ করার জন্য আরেকজনকে হত্যা করতে দ্বিধা করে না, নিজের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য অন্যের অনিষ্ট করার জন্য কেউ দ্বিধাবোধ করে না, সেটা হচ্ছে কলুষের লক্ষণ, কলুষতা। তার মানে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, আমরা নিজেদেরকে শুদ্ধ চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণের মার্জন করি। আমাদের হৃদয় যদি ময়লা জমে, প্রত্যেকটা বস্তুর এক একটা শুদ্ধ করার পদ্ধতি রয়েছে। আয়নাকে শুদ্ধ করতে গেলে কি করতে হয়? একটা নরম কাপড় দিয়ে সেটাকে মুছে হয়। যদি পিতলের কোনো বস্তুকে, কাঁসার কোনো বস্তুকে শুদ্ধ করতে হয়, তা কি করতে হয়? তেঁতুল আর জল দিয়ে ভালো মাজতে হবে। আর যদি ইস্পাতের বা লোহার বা সরি এই ধরেন পিতলের, পিতলের না হলেও দেখি না, না স্টিলের, যেটা ইস্পাতের, স্টিলের যদি কোনো বাসন পরিষ্কার করতে হয়, সাবানের গুঁড়া, সব সাবান দিলে হয়ে গেল। আমাদের শরীরকে যদি পরিষ্কার করতে হয়, যদি সোনা রূপাকে পরিষ্কার করতে হয়, সোনা রূপা অ্যাসিড দিতে হয় পরিষ্কার করতে গেলে। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করতে করতে প্রত্যেকটা আর আলাদা আলাদা উপাদান রয়েছে, তাই না? তাহলে আমাদের হৃদয়কে পরিষ্কার করতে কি লাগবে? কেন, সাফ সাবান দিলে হবে না? তেঁতুল দিলে হবে না? হৃদয় পরিষ্কার হবে না? তার মানে হৃদয়ের জন্য আর আলাদা বস্তু, সেইটা হচ্ছে চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণে। চিত্তরূপ আয়নাতে মুখ দেখা যায়, কিন্তু ময়লা পড়লে মুখ দেখা যায় না। আমরা ভগবানকে, ভগবানকে চিত্তে দর্শন করতে হয়, হৃদয়ে দর্শন করতে হয়, কিন্তু হৃদয়ে যে আবর্জনা জমে আছে দর্শন করবো কি করে? আবর্জনাগুলো তো সরিয়ে ফেলতে হবে, ধুলোবালি জমে আছে, সেই ধুলোবালি জম সে সরাতে হবে কি করে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মানে হৃদয় অন্তর বাহির দুটো পরিষ্কার হবে, তারপর ভগবান হৃদয়ে স্ফুরিত হবেন, দর্শন দান করবেন। তাহলে জমে আছে আশা আকাঙ্ক্ষা দিয়ে, কলুষতা দিয়ে, কাম ক্রোধ মদমাশ্চর্য দিয়ে ভর্তি হয়ে আছে। এত আবর্জনা সরাতে তো টাইম লাগবে না, একদিন, অনেক দিন ধরে জমে আছে, অনেক জন্ম ধরে জমে আছে। শুদ্ধতা ছাড়া রাধাকৃষ্ণকে স্পর্শ করা যায় না, যেটা আমি গতকাল আলোচনা করেছি, এটাই বেদে বর্ণনা করা হয়েছে। যতক্ষণ না তুমি ব্রহ্ম হচ্ছ ততক্ষণ তুমি ব্রহ্মের কাছে আসতে পারো না। আমরা স্বরূপে কি ব্রহ্ম না সবাই? অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, ভগবান কৃষ্ণ ব্রহ্ম। তো ভগবান কৃষ্ণের অংশ হলে আমরা কি ব্রহ্ম না কি? আমরাও তো ব্রহ্ম। তো সেই উপলব্ধিটা, সেই শুদ্ধ আচরণটা করতে হবে, তাহলে আমরা ব্রহ্ম না হলে ব্রহ্মের কাছে যাওয়া যাবে না। আমি কলুষতা দিয়ে আমার আবরণ পড়ে আছে আমার মনের মধ্যে, কত কলুষ জমে আছে মন বুদ্ধি। মনকে কি দিয়ে ধোয়া যায়? ভগবত চিন্তনের দ্বারা, ভগবানের নাম কীর্তনের দ্বারা, ভগবানের চিন্তন করা যায়, মনটাকে শুদ্ধ করা যায়, বুদ্ধিটাকে সেই ভগবানের সেবায় নিয়োগ করার যে বুদ্ধি, সেরকম বুদ্ধিটা শুদ্ধ হয়। মানুষ যখন মরে যায় না, তো পাঁচটা তত্ত্ব, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, পাঁচটা তত্ত্ব পাঁচটাই মিশে যায়। আপনি কেউ হাতে মাটিতে পুঁতে দেয়, কিছুদিন পর মাটি হয়ে যায়। শরীরের মধ্যে পাঁচটা জিনিস আছে আপনার মনে করেন? মাটি আছে, জল আছে, আগুন। আগুন শরীরে থাকলে পুড়ে যাবে তো? আগুন আছে শরীরে, প্রমাণ কি আছে? থার্মোমিটার দিয়ে দেন, তাপ পড়ছে। আগুনের লক্ষণ হচ্ছে তাপ আর আলো, শরীরটা জ্যোতি আছে, তাপ আছে। যখন দেখবেন আগুনটা না থাকবে শরীরটা কালো হয়ে যাবে, শরীরের জ্যোতিটা থাকবে না, তখন আগুন নেই, তো তাপ নেই, পচতে শুরু হবে, তখন আগুন আছে। আমরা যে খাদ্য ধরবো, অনেক কাঁচা ফলমূল খাই না, কাঁচা বেরিয়ে যায় কি একদম ওখানে আগুনে পুড়িয়ে গলে তারপর অবশিষ্ট হয়ে বেশি বেরিয়ে যায়, কাজে লেগে যায়, তখন তো আগুন আছে। আমরা যদি রান্না করে নাও খাই, চাল ডাল যদি সব কাঁচাই খাই, কিন্তু দেখবেন কাঁচা বেরোবে না, সব পাকিয়ে বের করবে, কেন? এখানে আগুন আছে, ঠিক আছে, পাকার জন্য আগুন আছে। বায়ু আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি বায়ু আছে, আকাশ আছে, শূন্য আছে, মন আছে, শরীরে কোথায়? ডাক্তার দিয়ে বলেন খুঁটিয়ে দেখাতে কোথায় মনটা আছে। মনের থেকে বুদ্ধি আরো সূক্ষ্ম, বুদ্ধির থেকে অহংকার আরো সূক্ষ্ম, অহংকার থেকে আত্মা আরো সূক্ষ্ম, আর থেকে পরমাত্মা আরো সূক্ষ্ম। তাহলে পরমাত্মাকে দেখেন, তাদের ভগবান আরো সূক্ষ্ম দেখতে দেবেন না ভগবানকে। ভগবান যখন রূপ দান করেন তখন দেখতে পান, ভগবান যখন রূপ না ধারণ করেন তখন দেখতে পাবেন সূক্ষ্ম। ভক্তির মধ্যে ভগবান প্রকাশিত হন, আপনি কাউকে আহ্বান করলে কেউ আপনার সামনে আসবেন? আপনি যখন বলছেন কারোর নাম ধরে ডাকছেন, ওটা তো নির্বিশেষ, কোনো রূপ নাই, কিন্তু সে যখন এসে উপস্থিত হয় তখন আপনি সবই সে দেখতে পাচ্ছেন তার সামনে। আপনি আপনার ছেলেকে ডাকলেন, এই এদিকে আস রামচান, রাম এদিকে আস, আসলো সামনে। রাম কথাটা তো নির্বিশেষ শব্দ, শব্দ কি বিশেষ না নির্বিশেষ? সবিশেষ না নির্বিশেষ, কিন্তু যখন রাম ব্যক্তিটা আসলো সবিশেষ। ভগবানের কৃষ্ণ শব্দটা আপনি নির্বিশেষ, কিন্তু কৃষ্ণের মধ্যে কৃষ্ণ রয়েছেন, নামের মধ্যে কৃষ্ণ রয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি রামের থেকেই প্রকাশিত হন। 1000 বার বিষ্ণু নাম করলে যে ফল হয়, একবার রাম নাম করলে সেই ফল হয়। আবার যদি 3 বার রাম নাম করলে যে ফল হয়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল হয়। তার মানে একবার হরে কৃষ্ণ, তার মানে আপনি 3000 বার ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, 3000 বার জপ করা শেষ। একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলেন মানে 3000 বার বিষ্ণুর নাম জপ করলেন। খুব ধীরে শুনবেন, মনে রাখবেন, কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। আমাদের সমাজে কি হয়েছে, কেউ শাস্ত্র চর্চা করে না, কেউ ভগবানের কথা শ্রবণ করে না, না স্কুলে শিখায়, না কলেজে শিখায়, না ইউনিভার্সিটিতে শিখায়, কোথাও শিখায় না, মাস্টাররা প্রফেসররা কেউ শিখায় না। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের পতনের মূল কারণ হয়ে দেখা দিয়েছে। আগেরকার দিনে গুরুগৃহে যেতেন, আগে বিদ্যা শিখাতেন, গুরুগৃহে প্রত্যেকটা বেদের কথা শিখাতেন, ভগবানকে শিখাতেন। ভগবানকে জানার নাম হচ্ছে জ্ঞান, কালকে আমি আলোচনা করেছি, আর ভগবানকে না জানার নামই হচ্ছে অজ্ঞান। বেদ কথা হচ্ছে জ্ঞান, আর বেদের সর্বম অহম বেদ। বেদের উদ্দেশ্য হচ্ছে কি, বেদের লক্ষ্য হচ্ছে কি, ভগবানকে জানা। যে ভগবানকে জেনেছে সব বেদ জেনেছে। এই জন্য বললাম আপনারা সবাই পিএইচডি স্তর আছে, ভগবানকে জেনেছেন না আপনারা? কৃষ্ণ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, কৃষ্ণাস্ত স্বয়ং ভগবান আপনারা জেনেছেন, তার মানে সব বেদ আপনাদের অলরেডি আগে পড়া হয়েছে, তাহলে ভগবানকে জানলেন কি করে? বেদের লক্ষ্য আছে, সমস্ত বেদ পড়ে কি লক্ষ্য প্রাপ্ত হয়, ভগবানকে জানে। আর আপনারা যখন ভগবানকে জেনেছেন অর্থাৎ অলরেডি আপনাদের বেদ পড়া সবার শেষ। যে ভগবানকে জেনেছে তার সমস্ত যজ্ঞ করা হয়েছে, সমস্ত তপস্যা করা হয়ে গেছে, পবিত্র তীর্থে স্নান করা হয়ে গেছে, যে ভগবানকে জেনেছেন। তারপর কেন ভগবানকে জানতে গেলে আগে নিজেকে পবিত্র হতে হয়, সমস্ত পবিত্র তীর্থে স্নান করতে হয়, সমস্ত যজ্ঞ করতে হয়, সব তপস্যা করতে হয়। কিন্তু যে ভগবানকে জেনে গেছে তার অর্থ কি, আগে আগের আগের জন্মগুলিতে তারা ভগবানকে আরাধনা করেছিল, তপস্যা করেছিল, যজ্ঞ করেছিল, পবিত্র তীর্থে স্নান করেছিল, তার ফলে কি হয়েছে, সে এখন ভগবানকে জানতে পেরেছে। কেন কৃষ্ণ গীতা এটা বলছেন, বহুনাম জন্ম নাম আনতে জ্ঞানবান নাম প্রবাদ, বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা। বহু বহু জন্মের পর একটা জ্ঞানী ব্যক্তি জানতে পারে যে আমি সবকিছুর কারণ বাসুদেব, সেই রকম মহাত্মা হচ্ছে দুর্লভ। আর যারা কৃষ্ণকে জানছেন এই রকম বহু বাসুদেব যারা মহাত্মা, তাদের মধ্যে যারা কৃষ্ণকে জানেন তারা হচ্ছে মনুষ্য নাম সহস্রেশু কচ্ছিত যত সিদ্ধে যতটা আমি সিদ্ধান্ত করছি নাম ব্যতীত। আমাকে যে ঠিক ঠিক ভাবে জানে, তার মানে এরকম ব্যক্তি কি করো, হাজার হাজার লোকের মধ্যে কদাচিত দুই একজন প্রয়াস করে ভগবানকে জানার জন্য, সবাই জানতে পারে না। আবার যারা হাজার হাজার প্রয়াস করছে তাদের মধ্যে কদাচিত একজন, হাজার হাজার মধ্যে একজন জানতে পারে। এবং যারা জানলো তাদের মধ্যে হাজার হাজার তত্ত্বত ভাবে ঠিক ঠিক ভাবে কৃষ্ণকে যিনি জানেন তিনি হচ্ছেন মহাত্মা, প্রকৃত মহাত্মা। আসতে পারে আধ্যাত্মিক জন্য অনেকে আসতে পারে, কিন্তু সবাই ঠিক ঠিক ভাবে জানতে পারেন। এই জন্য লক্ষ লক্ষ ব্যক্তির মধ্যে যারা কৃষ্ণকে জেনেছেন তার মানে তারা সবাই হচ্ছেন এক একজন মহাত্মা। তো আপনারা সবাই এক একজন মহাত্মা, কেন আপনারা কৃষ্ণকে জেনেছেন, কি সবকিছু বাদ দিয়ে কৃষ্ণ ভজন করেছেন। কৃষ্ণকে পূজা করে কারা, ভগবান কৃষ্ণ গীতা বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ত্যাগ করুন, যত রকম ধর্ম আছে সব ত্যাগ করে দিন, মা বাবার ধর্ম, পূজা করার ধর্ম, সমাজের সেবা করার ধর্ম, আত্মীয় স্বজনের সেবা করার ধর্ম, দেশের সেবা ধর্ম, যত রকম ধর্ম আছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত রকম ধর্ম আছে, দেহের সেবা, আত্মার সেবা, জনগণের সেবা, সব ধর্ম। কিন্তু পরম ধর্ম কি, ভগবান কৃষ্ণের সেবা। সব ধর্ম পরিত্যাগ করো, মাম একম শরণম ভজ, আমাকে একমাত্র শরণ গ্রহণ করো ভগবান বলছেন। অনেকে ঋষিদের সেবা করে, দেব দেবীদের সেবা করে, পিতৃপুরুষের সেবা করে, ভূত প্রেতের সেবা করে, সবার সেবা করে, কিন্তু সব ভগবান হচ্ছে সব ফেলে দাও, লাগবে না কাজ লাগবে, এসব লাগবে সব ফেলে দাও, দিয়ে মাম একম শরণ, আমাকে একমাত্র শরণ গ্রহণ করো। আর সবাই করতে চায় না, এই জন্য সব মহাত্মা সুদুর্লভ, এরকম মহাত্মা অত্যন্ত দুর্লভ যারা কৃষ্ণকে ভজন করছে, এই মহাত্মা অত্যন্ত দুর্লভ। প্রভাত বিগ্রহ অর্চন সম্বন্ধে কি বলছেন, এই যে আমরা বিগ্রহ অর্চন শিখতে যাইছি, মানে যতক্ষণ না, প্রভাত বলছেন যতক্ষণ না তুমি ব্রহ্ম হচ্ছে ততক্ষণ তুমি ব্রহ্মের কাছে আসতে পারো না। যেমন যতক্ষণ না একজন আগুনের গুণ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সে আগুনের নিকট আগমন করতে পারবে না, কারণ তাপমাত্রার সাথে সঙ্গতিপূর্ণ নয়, ইহা অবশ্যই পুড়বে। যেমন এখানে আগুন আছে, আমি তাপ অনুভব করছি, কিন্তু অগ্নির মধ্যে যে শিখা আছে তারা সেটা অনুভব করছে না, বুঝতে পারছেন কথাগুলি, বুঝতে পারছেন? যেমন এখানে প্রভাত উদাহরণ দিচ্ছেন, আমি যদি আগুনের কাছে যাই তা আমি তাপ অনুভব করব, কিন্তু আগুনের মধ্যে যে তাপ আছে, অগ্নির স্ফুলিঙ্গ আছে, তারা তাপ অনুভব করছে? কেন, দুজনের টেম্পারেচার সমান আছে। তা আমি যদি ব্রহ্মের কাছে যাই তার মানে আমাকে ব্রহ্ম হতে হবে, পরম ভগবান হচ্ছেন পরম পবিত্র, ভগবানের সেবা করতে গেলে আমাদেরকেও পবিত্র হতে হবে, সেটা হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু অগ্নির মধ্যে যে শিখা আছে তারা সেটা অনুভব করছে না, কারণ তাদের তাপমাত্রা একই আছে। অনুরূপভাবে ব্রহ্মফলব্ধি ব্যতি রেখে, আত্মফলব্ধি ব্যতি রেখে, আত্ম অনুভূতি ব্যতি রেখে কেউ রাধাকৃষ্ণ স্পর্শ করতে পারে না। আত্ম অনুভূতি মানে, আত্ম অনুভূতি মানে কি, সেটা কি, আমি ভগবানের অংশ, তাহলে আমি যেতে পারি ভগবানের কাছে, আমি ভগবানের অংশ, ভগবানের যে টেম্পারেচার আমার একই টেম্পারেচার আছে, আমি ভগবানের অংশ। আর আমি যদি মনে করি আমি শরীর, আমি যদি আত্মা ভাবি আমি ভগবানের অংশ, তাহলে আমি ভগবান যেন আমিও তদ্রূপ। অগ্নি আর অগ্নি স্ফুলিঙ্গ, একটা অগ্নি আছে অনেক, স্ফুলিঙ্গ একটা ছোট, তা ভগবান আছেন বৃহৎ সর্বব্যাপী বিভু, আর আমি অনু। তো কিন্তু আমি বিভুর সাথে মিশতে পারি, দেহটা মিশতে পারবে না, তাই না? আমি যদি মনে করি আমি দেহ, এই পঞ্চভূতে মিশে যাবে, তার মানে আজ যেতে পারবে না, ভগবানের সেবা হলো না। এই জন্য আত্মা অনুভূতির লাগবে ভগবানের সেবা করতে হলে। আমি ভগবান কৃষ্ণের নিত্য দাস, আমি ভগবান কৃষ্ণের অংশ, আমি ভগবান কৃষ্ণের পুত্র, তাহলে পিতার কাছে যাওয়ার অধিকার আছে, আছে নাই? প্রত্যেক পিতার কাছে যাওয়ার অধিকার আছে। এই জন্য এখানে প্রভাব কত সুন্দর, অনুরূপ ভাবে ব্রহ্ম উপলব্ধি ব্যথি রেখে, আত্ম উপলব্ধি ব্যথি রেখে, আত্ম অনুভূতি ব্যথি রেখে, দুটো জিনিস পর্যন্ত আলাদা, আত্ম উপলব্ধি আর আত্ম অনুভূতি। উপলব্ধি অনুভূতি হলো অনুভব করেছেন, প্রত্যক্ষ জ্ঞান। একটা মা ছেলেকে বলছে, পড়াচ্ছে নিজে, আগুন দাহ্য মানে কি সবাইকে পুড়িয়ে ফেলে, আগুন সবকিছু পুড়াতে পারে, ক্ষমতা রাখে, আর আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ও পড়ে পড়ে মুখস্থ নেই, আগুন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, মুখস্থ করলো। একটু মা কোনো কাজের জন্য বাইরে চলে গেল, লম্পটা ছিল, ও হাত দিয়ে মুঠো করে ধরেছে ছেলেটা, কি উপলব্ধি হলো? হাতটা পুড়ে গেল, কান্না করছে, বলে কি হলো, এই কি হয়েছে, আগুনে হাত দিয়েছিস কেন, আমি তো তোকে এক্ষুনি মুখস্থ করালাম, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, কিন্তু ওর মুখস্থ হয়েছে কিন্তু জ্ঞান হয়নি, অনুভূতি হয়নি। এবার কি হলো, হাত দে, ঠিক আছে আবার হাত দে, বলছে না কেন, এবার অনুভূতি হয়েছে, এবার ঠিক অনুভূতি এসে গেছে যে হাত দিলে হাত পুড়ে যাবে, জ্বালা করবে, কষ্ট হবে আমার। একটা বাচ্চা এ হচ্ছে যে এতে মানে ফ্যানটা ঘুরছে না, ওর মধ্যে হাত দেবে, হাত দেবে, বলছে না হাত কেটে যাবে, হাত কেটে যাবে, ব্যথা পাবি, বলছে না আমি হাত দেবো। তো বাবা কি করছে, ফ্যানের সুইচটা অফ করে দিয়েছে, তো যখন এরকম অল্প অল্প ঘুরছে, বলছে ঠিক আছে হাত দে, আর দিয়ে হাত দিয়েছে, খ্যাট করে লেগেছে একটা, তখন বলছে আহ 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 কান্না করছে, বললাম তোমার হাত দে, বলছে ঠিক আছে আবার হাত দে, হাত দে, না আর হাত দেবো না, উপলব্ধি আছে, বাবার কথা শুনছে না, ঠিক আছে বাবার কথা শুনলো না, যে হাতে হাত ব্যথা পাবি, বাবা শুনলো না, ঠিক আছে। তো একবার ফ্যানটা রানিং অবস্থায় যদি খেয়ে হাত ঢুকিয়ে দেয়, আঙুলটা কেটে যাবে, তাই না? যখন আস্তে আস্তে ঘুরছে, তখন বলছে ঠিক আছে হাত দিয়েছে, হাতে একটু লেগেছে, তখন ব্যথা পেয়েছে, বলছে আর হাত দেবে না। তাহলে হচ্ছে বাস্তব অনুজ্ঞতা, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান মানে জানলো, আর বিজ্ঞান মানে ভগবানকে জানা জ্ঞান, আর ভগবানকে উপলব্ধি করা সেটা হচ্ছে বিজ্ঞান, ঠিক আছে? আর ব্রাহ্মণের একটা লক্ষণ আছে বিজ্ঞান, সে ভগবানকে উপলব্ধি করেছে, হ্যাঁ ভগবান আছেন। ঠিক যেমন একটা শিশু উপলব্ধি হলো, না হাতে ব্যথা লাগবে, হাত পুড়ে যাবে, উপলব্ধি হলো, ঠিক আছে? আমরা মুখস্থ করেছি, জগজাগতিক জ্ঞান কোথায় শেষ হয়েছে? আমি দেহ, দেহটা পুষ্টির জন্য গাড়ি করো, বাড়ি করো, সমাজ করো, টাকা পয়সা নিয়ে আসো, ব্যাংক ব্যালেন্স করো, ভালো মন্দ খাও, ফুর্তি করো, এটা হচ্ছে আমি দেহ আর আমার দেহের জন্য সবকিছু, এটা জগজাগতিক জ্ঞান শেষ। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, সায়েন্টিস্ট হন, যেই হন, পিএইচডি যে কোনো ডিগ্রি লাভ করুন, এইটাই উদ্দেশ্য, খাবো, ঘুমানো, আত্মরক্ষা, বংশবৃদ্ধি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান কোথা থেকে শুরু হয়েছে? আমি এই শরীর নয়, আমি চিন্ময় আত্মা, আমি ভগবানের অংশ, দেব সেবক, আমি ভগবানের সেবক, ভগবানের অংশ, আমি এই শরীর নয়। দেখুন জগজাগতিক যত পিএইচডি লাভ করলো, বলছে আমি এই শরীর, ভোগ করো, খাও, পিও, জিও, বা খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, এখানে শেষ জগজাগতিক স্তর। আধ্যাত্মিক যেই গীতায় প্রথম দিছে, প্রথম সোপান কি গীতার, প্রথম শিক্ষা কি, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল, আমরা এই শরীর নয়, আমি চিন্ময় আত্মা। যেখানে জগজাগতিক জ্ঞান শেষ, ওখান থেকে শুরু হলো আধ্যাত্মিক জ্ঞান। কোথায় আছেন আপনারা জানেন? কৃষ্ণকে জেনেছেন মানে আপনারা এই জড়জাগতে পিএইচডি অনেক উচ্চ স্তর। জড়বিদ্যা যত সব মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মহজনমিয়া জীবকে করয়ে গাধা। গাধা বানিয়ে জড়বিদ্যা, এই জড়বিদ্যা মায়ার বৈভব, দেহাত্ম বুদ্ধি থেকে উপর উঠতে পারে না, ওই আমি দেহ ওই পর্যন্তই থেকে যায়, স্থূল পর্যন্ত। কিন্তু আধ্যাত্মিক বিদ্যা গুরুদেবের কাছে আসলে সঙ্গে সঙ্গে বলে না তুমি দেহ নও, তুমি দেহের মধ্যে যে দেহই আছো, যা তুমি আসো বলেই তোমার দেহটা কাজ করছে, আর তুমি না থাকলে দেহটা সঙ্গে সঙ্গে মৃতদেহ। যাবত পবন নিবসতি দেহ, তাবত পিচ্ছতি কুশলং গেহ, গতবতী পায় দেহা পায়ে ভার্যা বিভ্রতি তসমিন কায়ে। যতদিন প্রাণবায়ু আছে তবে সবাই কুশল জিজ্ঞাসা করে, কেমন আছো, কি করছো, বাড়িতে মা বাবা ভাই বোন সবাই জিজ্ঞাসা করে। যখন প্রাণবায়ুটা বেরিয়ে যায়, গতবতী বায় দেহা পায়ে ভার্যা বিভ্রতি তসমিন কায়ে, এমনকি নিজের স্ত্রীও সেই দেহটা দেখে ভয়ভীত হয়ে যায়। কোনো স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে আজকে, মানে আত্মাটা চলে গেছে, কিন্তু স্বামী তো ওখানে আছে, দেহটা তো পড়ে আছে, এতদিন ধরে কাকে ভালো ভালোবাসা হয়েছে, দেহটাকে না আপনাকে, সেই দেহ তো ওখানে থাকছে, তা কান্নাকাটি করার দরকার কি, আমার স্বামী চলে গেছে, কোনটা গিয়েছে, আত্মা চলে গেছে, আত্মাকে খাওয়ায়নি, আত্মাকে পড়ায়নি, আত্মাকে ভালোবাসেনি, আত্মার সাথে লেনদেন করেনি, তাহলে আত্মা চলে গেলে কান্নাকাটি কিসের। আপনার বাড়িতে কোনো যদি অপরিচিত লোক আসে, আবার সে যদি চলে যায়, আপনার দুঃখ হবে, কান্নাকাটি হবে, তাহলে কান্নাকাটি কিসের জন্য। আত্মা তো অপরিচিত লোক, ওকে আপনি ভালোবাসেননি, আদর করেননি, যত্ন করেননি, খাওয়াননি, পড়াননি, কোনো বার্তালাপ করেননি, সে যদি চলে যায় তো আপনার কান্না করার দরকার কি। তার দেহ যদি যদি দেহকেই ভালোবেসে থাকেন, দেহটা যদি ওখানেই আসে, আপনাকে হয়তো আত্মা চলে গেছে, এখন গ্রামবাসীরা এসে বললো আপনি এখানে থাকুন আপনার স্বামীর সাথে আজকে রাত্রে, কাল সকালে এসে আমরা সৎকার করব, আপনার থাকতে রাজি আছেন কেন, আগে বলবে যে আগে এখানে বাড়ি থেকে ঘর থেকে বের করো, বাইরে উঠানে নিয়ে রাখো, ঘর থেকে বারান্দায় নিয়ে রাখো, ঘরে থাকবে না, কখন থাকবে। ভার্যা বিভ্রতি তসমিন কায়ে, তাহলে প্রকৃতপক্ষে আমরা আত্মানাম দেহ বোঝা গেল। আত্মীয় কথার অর্থ কি, আত্মার যাদের সাথে যাদের সম্পর্ক, আমি একটু পড়া শেষ করি। তারপর কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, সেটা গীতাতে উক্ত হয়েছে। পুরুষায়ন শাশ্বতম, এবং নিজেকে খুব পবিত্র রাখতে হবে, অন্যথায় তুমি কৃষ্ণকে স্পর্শ করতে পারবে না, সেটা সম্ভব নয়, ভজনের যোগ্যতা অর্চনের যোগ্যতা সম্বন্ধে বলছেন প্রভুপাদ। একটা এটা আগুন তোমাকে, সুতরাং তোমাকে আগুন হতে হবে, না কৃষ্ণ ভাবনা হয়তো তাকে আগুন, তোমাকেও আগুন হতে হবে, পবিত্র তোমাকে পবিত্র হতে হবে প্রভুপাদ বলছেন। এবং কিভাবে আগুন হবে, আগুন তুমিও আগুন, কিন্তু এখন তোমার আগুন ঢাকা আছে, জড় শরীরের দ্বারা আবৃত আছে, অতএব তুমি এই শরীরকে চিন্ময় করো শুদ্ধতার পদ্ধতি অনুসরণ করে। একই উদাহরণ দেওয়া হয়েছে, যেমন একটি লোহদণ্ড একটি লোহা, কিন্তু যদি এটাকে আগুনের মধ্যে রাখো গরম হতে হতে তারপর লাল হয়ে যাবে, তারপর এটা আগুন। অনুরূপভাবে নিয়মিতভাবে জপ করার পদ্ধতি অনুশীলন করার ফলে গরম হতে হতে একসময় তুমিও গরমে লাল হয়ে যাবে, তখন তোমার শরীর কৃষ্ণের মতো হয়ে যাবে। সুতরাং আমাদের নিজেকে সর্বদা কৃষ্ণ ভাবনারূপ অগ্নির মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে, তাহলে সব কিছুই সঠিক থাকবে। প্রবল হাসছেন, হা হা, অন্যথায় এটা নিরাশ হয়ে যাবে, এটা শুধুমাত্র মূর্তি পূজা হবে। যদি আমরা সেই ভগবত চেতনা না থাকে, সেটা মূর্তি পূজার মতো হয়ে যাবে, পুতুল পূজার মতো, সেটাই সব। সেটি হচ্ছে পুতুল পূজা এবং শ্রীবিগ্রহ পূজার মধ্যে পার্থক্য, যদি সেখানে কোনো প্রাণ না থাকে সেটা পুতুল পূজা, সুখ বা প্রীতি পরমাত্ম, এবং যখন সেখানে প্রাণ বা অনুভূতি, কোথায় কৃষ্ণ, এখানে কৃষ্ণ, ও আমি কৃষ্ণের সেবা করব, তাকে শৃঙ্গার করব, আমি রাধারানীর সেবা করব, তিনি এখানে আসেন, ও আমাকে খুব সুন্দরভাবে সেবা করতে হবে, আমার যোগ্যতা অনুসারে সুন্দরভাবে সুসজ্জিত করব। এইভাবে যদি তুমি সর্বদা কৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকো, তাহলে তুমিই অগ্নি। একই উদাহরণ দেওয়া হয়েছে, নিজেকে অগ্নির মধ্যে রাখো, এবং যদি তুমি মনে করো যে এটা একটা ধাতু নির্মিত পুতুল, বলার উদ্দেশ্য হলো মূর্তি, যে যথা মাম প্রবদন্তে তামস তথৈব ভজাম্যহম। তুমি যদি মনে করো এটা একটা ধাতু নির্মিত পুতুল, তাহলে চিরতরের জন্য ইহা তোমার কাছে ধাতুর পুতুল হয়ে থাকবে। এবং কিন্তু তুমি যদি নিজেকে কৃষ্ণ ভাবনামৃতের অতি উচ্চ স্তরে উন্নীত করো, তাহলে এই কৃষ্ণই তোমার সঙ্গে কথা বলবে, এই কৃষ্ণই তোমার সাথে কথা বলবে, খেলবে সব। ভগবানের ভগবানে হাত তুলুন, থ্যাংক ইউ, সবাই ভগবানের ভোগ লাগাতে চান। আচ্ছা, প্রথমে প্রশ্ন করছি, যদি ভোগ লাগাতে চান তাহলে প্রশ্নগুলি উত্তর দিন। আপনারা কেন ভগবানকে ভোগ নিবেদন করতে চান বলুন, কিছু হাত তুললেন, কিছু বলুন, কেন ভগবানকে ভোগ নিবেদন করতে চান? দুটো সবাই উত্তর আপনি একজনে দিয়ে, ইষ্টান ভোগান হিব দেবা, আবার আরেকটা শ্লোক আছে, যজ্ঞ আশিষ্ট অশীন সন্ত মুচ্ছন্দ সর্বতি, ভগবানের প্রসাদ পেলে আমরা সমস্ত পাপ মুক্ত হবো। আর ভগবানের দেওয়া যদি যদি ভগবানকে না দিয়ে খাই, সে তাহলে আমরা চোর হবো, তা আমরা চোর হতে চাই না। সেই যদি ভগবানের যা জিনিস ভগবানকে নিবেদন করবো, আর যা প্রসাদ পাওয়ার মধ্যে ভগবানকে দিলে, ভগবানকে সেই ভোগ গ্রহণ করলে সেটা প্রসাদ হবে, তাহলে আমার সমস্ত পাপ মুক্ত হবো। আর কিছু, আর কি উত্তর, মায়েরা কে উত্তর দেয়? হ্যাঁ, ভেরি গুড, কে বললেন? ভগবানকে ভালোবাসি। আপনি যাকে ভালোবাসেন তাকে খাওয়াবেন না কি না, ও শুধু তুলসী দিয়ে ছেড়ে দেবেন, আপনারা খেয়ে নেবেন কি? আপনি যাকে ভালোবাসেন তাকে খেতে তো দেবেন, এটা ভালোবাসার আদান প্রদান। ভগবান একজন ব্যক্তি, তার সাথে ভালোবাসার আদান প্রদান। আপনি যে হ্যাঁ তাকে খেতে ইচ্ছেন নাকি, তাকে আপনি খুব ভালোবাসেন, ভেরি গুড। আর আর কে কি আনসার দিন? সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ, আর শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। আহার শুদ্ধ হলে আমাদের চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধ হয়ে সবসময় ভগবানকে স্মরণ করতে পারি। যারা মাছ মাংস এটা সেটা খায় তাদের চিত্ত শুদ্ধি হয় না, ভগবানকে স্মরণ করতে পারে না। এই জন্য আগে আহার শুদ্ধ করতে হবে। সেটা কি করে, অনেক বলে আমি নিরামিষ খাই, আরে নিরামিষ তো পায়রারাও খায়, বানরেরাও নিরামিষ খায়, খায় না? পায়রারা নিরামিষ খায়, ধান চাল খায়, বানরেরা ফলমূল খায়, ওরা কি আমিষ খায়? তাহলে এদের থেকে আপনার পার্থক্য কি হলো? নিরামিষ খাওয়াটাই ভক্তি নয়, ভক্তি কি ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়াটাই হচ্ছে ভক্তি। ওরাও তো হাতিরাও নিরামিষ খায়, গরু ছাগল এরা নিরামিষ খায়, কেন? পুরুষের সাথে আমার পার্থক্য হলো, আমি নিরামিষ খাই, তাহলে কি পার্থক্য হলো, কি আর উন্নতি হলো আমার? উন্নতি হলো? কিন্তু ওরা প্রসাদ খেতে পারে না, ওদেরকে যদি প্রসাদ মানুষ দেয় ভগবানকে নিবেদন করে তখন ওরা খেতে পারে। গরু ছাগল চাল ডাল ভাত টাত দিয়ে দিলে হয়তো ভগবানের প্রসাদ দিয়ে দিলে ওরা খেতে পারে, কিন্তু সে মানুষের কৃপায় ওরা পারে না। তো এই জন্য আমরা যদি প্রসাদ না খাই তাহলে এটা শুধু কি হলো, চুরি করা হলো, পাপ গ্রহণ করা হলো, কোনো লাভ হলো না। কেননা অনেকে বলে আপনারা তো মাছ মাংস খান না প্রভু, জীব হত্যা করেন না, কিন্তু এগুলি কি জীব না? এই যে শাকসবজিগুলি কাটছেন ওরা মরে যাচ্ছে, এটাগুলি জীব নাই, তাতে কি পাপ হয় না? হ্যাঁ পাপ হয়, যদি ভগবানকে নিবেদন না করে খায় পাপ হয়। আর যদি আমরা ভগবানকে, ভগবান কেন বলেছেন, ভগবান আইন বইয়ে বলে দিয়েছেন, এখন বলে দিয়েছেন ভারত বাংলাদেশ সরকার যে গোহত্যা করো পাপ নেই, কিন্তু গুজরাটে যান গোহত্যা করলে পাপ, 10,000 মানে সঙ্গে সঙ্গে 1,00,000 টাকা জরিমানা, মৃত্যুদণ্ড, সারা জীবন কারাগার, যান ওখানে আইন আছে, গোহত্যা করতে পারবেন না। গুজরাটে গেলে, রাজস্থানে গেলে একটা গোহত্যা করতে পারবেন না। সাধারণ এখন সব স্টেটে হওয়ার জন্য চেষ্টা করছে ওরা। আইন পাশ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু স্টেট গভর্নমেন্টটা কার্যকরী করছে না। এবার উপর মহল থেকে সব পারমিশন পাচ্ছে। যেটা হচ্ছে, যদি পাপ হতে হয় এই শাকসবজি ফলমূল খেয়ে, তা সেটা কৃষ্ণের হবে। তো ভগবান কৃষ্ণ ছিলেন অপাপবিদ্ধ, কোনো রকম পাপ ভগবানকে স্পর্শ করতে পারেন। তাহলে আমরা যদি ফল ইয়েগুলি, যদি এই শাকসবজি যদি আমরা ভগবানকে নিবেদন না করে খাই, তাহলে জীবত্বার পাপে আমাদেরকেও পাপে হতে হবে। ওই নিরামিষ খাই বললে হবে না, বান্দরাও নিরামিষ খায়, পায়রারাও নিরামিষ খায়, সুতরাং এটা বললে হবে না। আমাদেরকে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। খুব ভালো। সরল ভাবে শ্লোক টোলক না বলে সরল ভাবে আর দু একটা উত্তর দিন যে ভগবানকে, যে কেন আমরা ভোগ লাগাবো। সেটা আপনাকে বিচার করতে বলা হয়নি, সেটা ভগবান যেটা জীবছে। আচ্ছা, এটা কেউ বাঘ সিংহ তো কেউ মারে না, মেরে মেরে খায় না, তাই না? তো বাঘ সিংহগুলি তাহলে সারা পৃথিবী ভরে যাচ্ছে, যাচ্ছে কি না? হ্যাঁ, প্রোডাকশন, কিন্তু এমন প্রোডাকশন হয়ে যাচ্ছে সারা পৃথিবী ছাই যাচ্ছে। মাছ অনেক খায় না, যদি না খায় তাহলে মাছ এমন ভরে যাবে সারা দুনিয়া মাছ মাই হয়ে যাবে লোকে নাকি। কিন্তু জীবনে অন্য প্রাণীরা খেয়ে নিচ্ছে, কিন্তু ভগবানের মানুষের জন্য আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি ছিলেন না হয়তো, যে রাস্তায় যদি নো এন্ট্রি বোর্ড দেওয়া থাকে না, তো কেউ মানুষ আর ওখানে যাবে? নো এন্ট্রি বোর্ড থাকলে গাড়ি নিয়ে যাবে ওখান থেকে? কেউ যেতে পারে না, পুলিশ বসে আছে নো এন্ট্রি। কিন্তু ওখানে একটা গরু দৌড়ে গেল ওখান থেকে, একটা ঘোড়া দৌড়ে গেল, একটা কুকুর দৌড়ে গেল, তখন ডান্ডা নিয়ে পুলিশ ছুটবে পিছনে, এই কুকুর তুই দৌড়ে গেলে এখানে নো এন্ট্রি দেখতে পাচ্ছিস না, তাই করবে? কি করবে? ঘোড়ার পিছনে দৌড়ে না, গরুর পিছনে দৌড়া, কুকুরের পিছনে দৌড়াবে না। কেন? ওটা কার জন্য করা হয়েছে? গীতাকে কুকুরের জন্য করা হয়েছে? গরু গাধার জন্য করা হয়েছে? কার জন্য? মানুষের জন্য। তো আইনটা কার জন্য করা হয়েছে? মানুষের জন্য। তো আমরা যে আমাদেরটা পালন করি, একটা গরুকে এক মাস যদি না খেয়ে রাখেন, ওকে যদি মাংস দেন, ভালো ভালো মাংস এনে দেন, খাবে? ওর নিয়ম ওর লঙ্ঘন করছে না, আপনি আপনার নিয়ম কেন লঙ্ঘন করবেন? একটা বাঘকে যদি ওকে খুদাই ছটফট করছে, ওকে রাইস ডাল সুইট রাইস দিয়ে খাবে? কখনো খাবে না। ওর নিয়ম লঙ্ঘন করছে না, ওকে খাবার দিয়েছেন। জীবস্য জীবনম অহস্তানি সহস্তানম, যাদের হাত আছে হাতিন প্রাণীদেরকে খাবে। হাতিন প্রাণী কারা? চাল ডাল শাকসবজি, এদের হাত নেই, এদেরকে খেতে পারে শাকসবজি। তো এদের হাত আছে মানুষের, তো মানুষ এদেরকে খাবে। অপাদানে চতুষ্পদম, যাদের পা নেই চতুষ্পদ প্রাণীরা তাদেরকে খাবে। এই ঘাস লতা পাতা যেগুলি, এগুলি চতুষ্পদ প্রাণী, গরু ছাগল হ্যাঁ এগুলি, ঘোড়া হাতি, এই চতুষ্পদ প্রাণীরা এইগুলি যাদের পা নেই এদেরকে খাবে। আর অহস্থানি সহস্থানা অপাদানি চতুষ্পদ ফলগুনি তত্র মহতাম, আর যারা শক্তিশালী তারা দুর্বলদের খাবে। জীব জীবস্য জীবন, এইভাবে একটা জীব আর একটা জীবকে খাবে। আপনার ব্যালেন্স করতে হবে না, যে এত গরু বেড়ে যাবে তার ফলে সারা জগৎ গরুময় হবে, অনেক দুধ পাবেন, তাহলে ক্ষতি কি? গরু আপনার ক্ষতি করছে? ঘাস লতা পাতা খাচ্ছে, বন জঙ্গল বেড়ে যাবে, অনেক দুধ পাবেন। এখন তো একটা এক কিলো দুধ পান না, একটা 1,500 টাকা লাগছে। আর তখন দুধ, ভগবান কৃষ্ণের এত গরু ছিল, তারা এখন আবির দিয়ে বা রং দিয়ে খেলে না, তখন দুধ আর দই দিয়ে খেলতো, সবাই আমাদের মাখন ছুঁড়ে মারতো, মাখনের কাছে সবাই মাখন দিয়ে স্নান করতো। সেই কথা ভুলে গেছেন ভগবান কৃষ্ণ, তখন দুধ দিয়ে এত কত দুধ খাবে, কত মাখন খাবে, তারা দই একে অপরকে গায়ে ছুটতো। সেটা আমার কোনো ফেস্টিভ্যাল হয় না, এখন কাদা জল দিয়ে ছুটে আর কার দই তো পায় না, কাদা জল চেয়ে লোকে আনন্দ উপভোগ করে কাদা জল দিয়ে। ভগবান কৃষ্ণ পুরো ভাগবতের প্রমাণ রয়েছে, 9 লক্ষ গাভীর দুধ তারা সবাইকে খেলতেন, দই ছুটে দিতেন সবার গায়ে, গায়ে মেখে সাদা লাগতো, আনন্দ করতো, একে একে জবাই জড়িয়ে ধরতেন, কাদা দইয়ের দেখে মাটি সিক্ত হয়ে যেত, কাদা হয়ে যেত, ওখানে পড়তেন। তাহলে অত দুধ খান, সবকিছু উদ্ভিদের মধ্যে আছে। গোহত্যাকে মাংস খাওয়া দেখে, মাংস হচ্ছে রোগের প্রতীক। যাদের যে যে ধর্মে গোহত্যার কথা বলা হয়েছে, ও ধর্মে ওখানে বলা আছে যে মাংস হচ্ছে রোগের প্রতীক, আর গরুর দুধ ঔষধ। সমস্ত রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর দুধে আছে, মাংসে নেই। মাংসের রোগ সমস্ত রকম রোগ নিয়ে আসে, বিধান করুন। তো গো খাওয়াতে একটা সিংহ যদি একটা গরুকে ধরে খায়, তার জন্য তার পাপ নাই। তার জন্য ভগবান জীব জীবস্ব জীবনম করেছেন, মানুষের জন্য আইন করেছেন। আর নিরামিষ সম্বন্ধে প্রশ্ন করলেন, তাই আমি বলছি, যারা আমিষাসী প্রাণী তাদের দাঁতগুলি দেখবেন খুব তীক্ষ্ণ থাকে, থাকে কি না? আর যারা ঘাস লতা খায় নিরামিষী প্রাণী, তাদের দাঁতগুলি সমান্তরাল থাকে। মানুষের দাঁতগুলি চ্যাপ্টা না তীক্ষ্ণ? আপনি হাতির দাঁত কি না, বাঘের দাঁত দেখুন, সিংহের দাঁত দেখুন, বিড়ালের দাঁত দেখুন, কুকুরের দাঁত দেখুন, হায়নার দাঁত দেখুন, তীক্ষ্ণ, একদম ধারালো তীক্ষ্ণ দাঁত। কিন্তু মানুষের দাঁত দেখুন, গরু ছাগল ঘোড়া এর দাঁত সমান্তরাল। তাই মানুষ কোন পর্যায়ে পড়ছে? তীক্ষ্ণ আমিষারী প্রাণী হচ্ছে না নিরামিষী? দাঁতের গেল, তারপর নখ দেখুন, ওদের নখ গুলি তীক্ষ্ণ সুচালো। আমিষাসী প্রাণীর নখগুলি, প্রত্যেকটা প্রাণীর নখগুলি তীক্ষ্ণ। আর যেগুলি যে নিরামিষী প্রাণী তাদের নখগুলি চ্যাপ্টা। তো মানুষের নখ চ্যাপ্টা না তীক্ষ্ণ? যারা আমিষাসী প্রাণী তারা জল কি করে চেটে চেটে খায়। বিড়াল হাতি সরি বিড়াল কুকুর বাঘ সিংহ জলের মধ্যে জীব ডুবায় খায়। আর যারা নিরামিষী প্রাণী গরু ছাগল হাতি এরা জল চুমুক দিয়ে খায়। মানুষ চুমুক দিয়ে খায় না ছেড়ে ছেড়ে খায়? চুমুক দিয়ে খায়। কোন পর্যায়ে পড়ছে মানুষ? আর পরিশ্রম করলে নিরামিষী প্রাণীদের ঘর্ম হয় শরীর দিয়ে, আর আমিষাসী প্রাণীদের জীব দিয়ে লালা পড়ে। বাঘ সিংহদের লালা পড়তে থাকে, কুকুরের লালা পড়তে থাকে। আর মানুষের কি যে পরিশ্রম করলে কি জীব দিয়ে লালা পড়ে না গায়ে দিয়ে ঘাম ছোটে? যারা আমিষাসী প্রাণী তাদের নারী নারী ভুঁড়িগুলি 30 ফুট লম্বা আমিষাসী নিরামিষ প্রাণীদের, আর যাদের আমিষাসী প্রাণী তাদের 6 ফুট। আর মানুষের 6 ফুট নারী না 30 ফুট নারী? প্রত্যেকটা বিচার করুন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিচার করুন। তো যারা কেঁদে গেছে ওরা অন্যায় করছে না? প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছে না? এমনকি পশু পাখিরাও তারা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করে না, তার মানুষ হয়ে তারা প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছেন। এই জন্য মানুষের মধ্যে এত রোগ, মানুষের মধ্যে এত হসপিটাল, এত ডাক্তারখানা, এত ওষুধপত্র, এত মানে ডিসপেন্সারি রয়েছে শুধু মানুষের জন্য, অন্য প্রাণীর জন্য এত নেই। ওরা একটু ঘাস লতা পাতা খেয়ে ওরা নিজেদের রোগ প্রতিরোধ করে নেয়, সেরে যায়। কেননা মানুষ প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করছে, এই জন্য এরাও বেশি করে ভুগছে। তো মানুষ যদি নিরামিষ খায়, ভগবানের প্রসাদ খায়, তাদের এত রোগ শোক কখনো হবে না, এত ডাক্তারখানায় দৌড়াতে হবে না। যারা একটা কথা বলছি, যারা ঈদের দিনে দেখো না বকরি ঈদে আছে না, ওর পরের দিনে যাবে কোনো হসপিটাল ফাঁকা পাবেন না, কোনো ডাক্তারখানা পাবেন না, সব যায় বদ্ধি। লক্ষ্য করে দেখেছেন? তারপরে আপনার 1 সপ্তাহ পর্যন্ত 15 দিন পর্যন্ত ওই মাংস ফ্রিজে রেখে পচি পচি খাবে কুমিরের মতো। একদিন মারবে অনেকগুলো, খেতে খেতে পারবে না, একদিনে পচি পচি খাবে, আর সব রোগ হবে, আর সব দৌড়বে হসপিটালে, সব হসপিটাল ভর্তি। প্রত্যেকটা ভারতে দেখা গেছে, আমি জানি না এখানে কতটা হসপিটাল নার্সিংহোম ভর্তি থাকে। যদি দেখেন ওই একটা 1 সপ্তাহ লক্ষ্য করবেন সব ওরাই ভর্তি আছে। তাহলে কি রোগ আসে না, সুস্থ থাকে শরীর? তো রোগ আসে তাহলে আপনি নিচ্ছে সিগারেটের গায়ে লেখা রয়েছে এটা খাবেন না, এটা ক্যান্সারের কারণ, আপনি খাচ্ছেন বলে না, এটা শিক্ষিত লোকরা খাচ্ছে, ডাক্তার খাচ্ছে, ইঞ্জিনিয়ার খাচ্ছে, প্রফেসর খাচ্ছে, খাচ্ছেন কেন? মরার জন্য খাচ্ছে। তা ওরা মাংস খাচ্ছে মরার জন্য, আসার জন্য নয়। বুঝে গেল উত্তর পেয়েছে? থ্যাংক ইউ। টাইম শেষ, আবার কখনো নোটিস এসে যাবে আপনার সময়। 9টা বেজে গেছে, ওর সাথে কিন্তু প্রশ্নের উত্তর দিতে গেলে, প্রশ্ন দিতে গেলে আমাদের অনেক কিছু। হ্যাঁ বলো।
আমাদের
সংক্ষিপ্ত কি বলে সেটা ভুল করছে, আপনার নিজের পশুত্বটা আছে সেটা বলে দিন, সেটা বলি না দিয়ে আপনি আর একটা নিরীহ পশুকে বলে দিচ্ছেন, আর নিজের পশুত্বটা মায়ের কাছে নিজের পশুত্বটা বলে দিন, তাহলে সেটা হচ্ছে আসল বলি, ওইটা বলি গ্রহণ করে না। আর ওটা ওই যে মায়ের কাছে বলি দেয় না, ওই রক্তগুলি খায় কারা? ওই যে ডাকেনি যোগী মায়ের থাকে, মা খায় না, মায়ের প্রসাদ বলে কিন্তু মা খায় না কোনোদিন, ওই ভূত প্রেতের প্রসাদ খাচ্ছেন আমরা। ওই ডাকেনি যোগী থাকে মায়ের সাথে, কালী মায়ের সাথে রাখিনী যোগীরা ওই রক্ত পান করে আর ওই মাংস খায়। ওই ভগবান মা কালী বৈষ্ণবী, পরম বৈষ্ণবী, সে কোনোদিন খায় না, দুর্গা মা কালী মা কোনোদিন খায় না, পরম বৈষ্ণবী কোনোদিন খায় না। শাস্ত্রে বলা হয়েছে, লোকে ব্যবয়া আমিষ মধ্য সেবা নিত্যাহি জন্তু নহি তত্র সেবনা ব্যবস্থা স্থিতি বিবাহযোগ্য সুরা গ্রহের আসু নিবৃত নিষ্ঠা। বেদে যে বলা হয়েছে এটা নিবৃত হওয়ার জন্য, এটা লোককে উৎসাহ দেওয়ার জন্য নয়। যারা তমগুণে আচ্ছন্ন, যারা মদ খাবে, যারা মাংস খাবে, তাদেরকে বলা হয়েছে কোনো একটা বিশেষ যজ্ঞে তোমরা কালীকেও নিবেদন করবে, তারপর মদ খাবে। তোমরা কালীকে কালীর সামনে বলি দিবে অমাবস্যার দিনে, সব দিনে বলি দিতে বলা হয়নি, ব্রাহ্মণরা দিবে না, অমাবস্যার দিনে কালী মায়ের সামনে গভীর রাত্রে বেদের নির্দেশ দেখুন, বলি দিয়ে বলে আবার উচ্চারণ করছে মাংস, আমি ওকে খাচ্ছি আমার জীবা তৃতির জন্য, ও আমাকে পরে খাবে। এই যদি করেন তো আপনার কে রাজি আছেন? আপনাকে এখন আপনি কাউকে কেটে খাচ্ছেন, পরে ও তার পরবর্তীতে ও আপনাকে কেটে খাবে, রাজি আছেন কেউ খেতে? এটা নিবৃত্তি নিষ্ঠা। দুটো মার্গ আছে, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে ভগবত ধামে যাওয়ার পন্থা, নিবৃত্তি মার্গ মানে জড়জগতে ভোগের পন্থা, নরকে যাওয়ার পন্থা। তারপরে যদি নিবৃত্তি মার্গে, নিবৃত্তি মার্গ মানে ভগবত ধামে যাওয়ার পন্থা, আর প্রবৃত্তি মার্গে এই জড়জগতে ভোগ করার পন্থা। প্রবৃত্তি মার্গে যদি যান তা এই জড়জগতের বন্ধনে আবার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জড়বৃদ্ধিতে আটকাবেন, ভগবত ধামে যাওয়ার কোনো রাস্তা ফিরে পাবে না, এই দুঃখ থেকে মুক্তির কোনো রাস্তা নেই। যারা প্রবৃত্তি মার্গে যাচ্ছে তারা ভুল করছে। বেদের নামে ভগবান বুদ্ধদেব রূপে কেন আবির্ভূত হয়েছিলেন? বেদে বলা হয়েছে বৃদ্ধ জরাজ্ঞ পশুকে বলি দিয়ে আবার পুনর্জীবন দান করতেন, ব্রাহ্মণরা মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে আবার বৃদ্ধ জরাজ্ঞ পশুকে পুনর্জীবন দান করতে পারতেন। কিন্তু বর্তমান কলিযুগে কেউ আর পারে না, সেই মন্ত্র শক্তি নাই, ব্রাহ্মণের সেই শক্তি নাই, আবার জীবন দিতে পারে না। একটা বৃদ্ধ পশুকে, কোনো একটা বৃদ্ধ পশুকে বলি দেওয়া হলো, তারপর তাকে একটা নতুন যুবক শরীর দেওয়া হলো, একটা শিশু শরীর দেওয়া হলো, ও আনন্দ পাবে না দুঃখ পাবে? আনন্দ পাবে। জরাজীর্ণ শরীরটা, আমার শরীরটা দিয়ে যদি, আমার মনে হচ্ছে এই শরীরটা ফেলে দিয়ে যদি আরেকটা শরীর নিতে পারতাম, যেমন পুরনো জামা পুরনো কাপড় আমরা ফেলে দিয়ে একটা নতুন কাপড় নিতে পারলে মনে আনন্দ হয়। আমি মাঝে মাঝে ভাবি এটা মাঝে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কানে শুনতে পাচ্ছি না, এটা বৃদ্ধ হয়ে যখন যায় তখন এরকম হয়। এটা ফেলে দিয়ে যদি আমি একটা নতুন শরীর দিয়ে দিত, শিশু শরীর, আমি খুব আনন্দ পেতাম। আমার যদি এখনই কেটে দিই আমার কোনো লক্ষ্য নেই, যদি আমাকে একটা নতুন শরীর দেয়। আপনার কারো একটা ভালো কাপড়, একটা 2000 টাকার কাপড় পরে আছেন, কেউ যদি একটা 5000 টাকা দেন, 2000 টাকাটা ফেলে দেবেন, বাস এটা ছিঁড়ে গেছে ফেলে দিই, কোনো দুঃখ হবে? তারপরে এটা যদি 5000 টাকার একটা কাপড় পেয়ে যান, যদি একটা উন্নত দেহ পেয়ে যান, একটা অনুন্নত দেহ ত্যাগ করতে আপনার কি ক্ষতি আছে? কিন্তু বর্তমানে ব্রাহ্মণরা পাচ্ছে না, পশু বলি করে খাওয়া শুরু করেছেন। এখন ভগবান দেখছে, আরে আমি পশু বলি দিতে বললাম বেদের মন্ত্র পরীক্ষা করার জন্য, কিন্তু তারপরে না কি হলো, উল্টা হচ্ছে, এরা খাওয়া শুরু করেছে পশুকে। তাই ভগবান বুদ্ধদেব, ভগবান কৃষ্ণ আবার বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন, বললেন যে না, তোমাকে বেদকে মানতে হবে না, বেদকে বন্ধ করে দাও, অহিংসা পরম ধর্ম, জীবহিংসা মহাপাপ, মা হিংসাত সর্বভূতেষু, কোন জীবকে হিংসা করো না। বুদ্ধদেব আসলেন, এখন বৌদ্ধরা নাকি সবকিছু খাওয়া শুরু করেছে নাকি? তাহলে কি বৌদ্ধদেবের বৌদ্ধদের অনুগামী বলছে, বৌদ্ধদেব বৌদ্ধ ধর্ম বলছে, আর বৌদ্ধরা সব খাওয়া শুরু করেছে, যার জন্য ভগবান নিজে এসে বেদকে অস্বীকার করলেন। বেদ হচ্ছে আদি ধর্মগ্রন্থ, বেদ হচ্ছে ভগবানের নিশ্চিত বাণী, ভগবান থেকে আসছেন, তাকে না করে দিলেন। কেন? মানুষ বেদকে ভুল বুঝছিল বলে, ঠিক আছে তোমার বেদ মানতে হবে না দিয়ে তুমি বেদকে অস্বীকার করলে নাস্তিক ধর্ম করে দিলেন। এই জন্য বেদ নাম নিয়ে বৌদ্ধ হইল নাস্তিক, বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম, মানে বেদকে মানে না তাই নাস্তিক ধর্ম। কিন্তু ভগবানের একটা উদ্দেশ্য ছিল। আবার ভগবান শঙ্করাচার্য রূপে শিবকে পাঠালেন, ভগবান শিবকে পাঠালেন, তুমি যাও, ভগবানের ভক্তকে পাঠালেন। ভগবান তার বৈষ্ণব নাম যথাসম্ভব, যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব, যে হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব, ভগবান তার ভক্তকে পাঠালেন, তুমি যাও, এবার তুমি মায়াবাদ স্থাপন করো, করে তুমি এই বৌদ্ধবাদকে খণ্ডন করে দাও, না বেদকে আবার প্রতিষ্ঠা করো। বলছেন শঙ্করাচার্য আসলে বললেন, না না বেদ ভুল নেই, বেদ ঠিক আছে, কিন্তু যে ভগবান হচ্ছেন নিরাকার। শঙ্করাচার্য হচ্ছে মায়াবাদম অসৎশাস্ত্রম প্রচ্ছন্ন বৌদ্ধম উচ্চতে, এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন বৌদ্ধবাদ, এটাও আবার অসৎ শাস্ত্র, এটা বেদকে কে ভগবানের থেকে, ভগবানের শিবের থেকে আর শাস্ত্র কে বেশি জানে, উনি বৈষ্ণব সর্বসব জানে, ভগবান জানে, ভগবান শিবকে পাঠিয়ে দেন, তুমি যাও যে বেদকে প্রতিষ্ঠা করো আর মায়াবাদ প্রতিষ্ঠা করো। তাহলে এরপরে মাধ্বাচার্য আসলেন, বলছেন না না এই নির্বিশেষবাদ ঠিক নয়, এটা কিন্তু সবিশেষবাদ আছে, ব্রহ্ম আছে, পরমাত্মা আছে, ভগবান আছে, ভগবান একজন ব্যক্তি, ভগবান আছেন, আবার ভগবানকে প্রতিষ্ঠা করলেন, সেটা আমরা কোন সম্প্রদায় আছে, ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু হয়ে। চৈতন্য মহাপ্রভুর সূত্র কি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভেদ এবং অভেদ, ভগবান আর জীব এক, আবার ভগবান আর জীব এক নয়, কিরকম ভগবান আর জীব এক, কিরকম গুণগত ভাবে এক, এক গ্লাস সমুদ্র থেকে যদি এক গ্লাস জল নিয়ে আসেন তাহলে সমুদ্রের জলের কি গুণ আছে, লবণাক্ত তরলতা, আর এই গ্লাসের জল কি আছে, লবণাক্ত তরলতা, পার্থক্য আছে, আবার পার্থক্য আছে কি পরিমাণ কথা বল, সমুদ্রের জল অসীম আর এটা সসীম, একটা সীমিত একটুখানি জল, পার্থক্য ভগবান আছে বিভু চৈতন্য, ভগবানের দ্বারা আমাদের গুণগত ভাবে পার্থক্য নেই, কিন্তু ভগবান আছে বিভু চৈতন্য, পরিমাণগত ভাবে পার্থক্য, আমরা হচ্ছে অনুচৈতন্য, বুঝা গেল, এই যে অচিন্ত ভেদ আমাদের, পার্থক্য আছে আর পার্থক্য নাই, বুঝা গেল অচিন্ত ভেদ, এটা হচ্ছে মহাপ্রভু দেওয়া ফিলোসফি, এটা হচ্ছে আমাদের দর্শন ফিলোসফি। আমাদের জানতে হবে শাস্ত্রের উদ্দেশ্য কি, যে বলি দিতে বলেছিল কি জন্য, লোকের নিবৃত্তি ইচ্ছা তাদেরকে ভুল মানে কমানোর জন্য, প্রবৃত্তিটা যারা তামসিক ব্যক্তি তারা এগুলি খেতে যায়, তোমরা সবদিন খেয়ে না একদিন মায়াকালী দিয়ে পরিণত, তবে যে এত ঝামেলা গভীর রাত্রে জাগতে হবে মায়ের কাছে এরকম প্রতিজ্ঞা করতে হবে, খাবোই না যা, এটা নিবৃত্তির ইচ্ছা, নিবৃত্তি করার জন্য করেছে, কিন্তু লোক এখন কি হচ্ছে মায়ের কাছে ভোগ লাগছে, কষাইখানে কেটে দিচ্ছে, বাজারে বাজারে বিক্রি হচ্ছে। এখন ওরা বলছে একটা ছেলেকে, এতে আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম, একটা ছেলেকে বলছে এই বলো তো মাংস কোথায় পাওয়া যায়, কেন শপিং মলে, মাংস কোথায় থেকে আসে, উৎপত্তি হয় শপিং মলে, শপিং মলে বড় দোকান, একটা একটা দোকানের মধ্যে আপনি সব কিছু পাবেন, জামা কাপড় পোশাক পরিচ্ছদ জুতো ব্যাগ মাছ মাংস পেঁয়াজ ডিম যা কিছু চাইবেন সব কিছু, এটা শপিং মল, বিশাল একটা মলের মধ্যে সব কিছু একটা দোকানের মধ্যে, বলে সব কিছু, ও জন্ম থেকেই জানে না যে একটা পশুকে হত্যা করছে, তাকে কাটছে, তার মাংসটা প্যাকিং করছে, তার মাংসটা তবে নিয়ে আসছে, নিয়ে প্যাকিং করে বিক্রি হচ্ছে প্লাস্টিকের মধ্যে, ও জানে শপিং মলে পাওয়া যায় এটা একটা খাবার, কিন্তু জানে না যে একটা পশুকে নিরীহভাবে কীভাবে কাটছে, ও যদি দেখতে ছেলেটা আতঙ্কে উঠতো যে একটা পশুকে কীভাবে কাটছে, জানে না ওরা শপিং একটা খাবার, ও জানে শপিং মলে পাওয়া যায়, ওটা খাবার হিসাবে জানে, একটা পশুর থেকে মাংস থেকে আসছে জানে না, আমরা জানি না যে কিরকম পাপ আমরা করতে চলেছি বা কি কিরকম পাপ করছি, এবং পাপের জন্য আমাদের পরবর্তী জীবনে ওই রকম একটা পশুর শরীর লাভ হবে, এবং আমরা ভগবানের থেকে অনেক দূরে যেয়ে অসুর শরীর লাভ করব, আর নিরন্তর কখনো বাঘ সিংহ হায়না এই সমস্ত কুকুর শুয়োর এই সমস্ত জনিতে আমরা আবার ঘুরতে থাকবো এই সমস্ত পাপকর্মের জন্য। আপনারা যদি ইচ্ছা করে যেতে চান যেতে পারেন, ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছেন, ভগবান প্রত্যেককে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, কেননা ভগবান আছেন পূর্ণ স্বাধীন আর তার অংশ জীবাত্মা, আমরা স্বাভাবিকভাবেই স্বাধীন, কিন্তু আমরা স্বাধীনতা দিয়েছেন কেন, তার সেবা করার জন্য, স্বাধীনতার অপব্যবহার করার জন্য না, আমরা যদি স্বাধীনতার অপব্যবহার করি তাহলে জীব হচ্ছে তটস্থা শক্তি, তট মানে তীর, জলভাগ এবং স্থলভাগের মধ্যবর্তী ভাগকে কি বলা হয় তীর, তট বা তীর, তা আপনি ইচ্ছা করলে জলেও নামতে পারেন, ইচ্ছা করলে ডাঙায় উঠতে পারেন, আপনি তীরে দাঁড়িয়ে আছেন তাই না, ইচ্ছা করলে উপরে উঠতে পারেন, ইচ্ছা করলে জলেও নামতে পারেন, তো আমরা তটস্থা শক্তি, ইচ্ছা করলে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে অতল সংসারে তলিয়ে যেতে পারি, আমরা ইচ্ছা করলে ভগবত ধ্বন করে ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেটা ভগবান সবাইকে স্বাধীনতা দিয়েছেন, এখন যথেষ্ট তথা করুন, আপনাদের যা ইচ্ছা তাই করুন। ভগবান কৃষ্ণ অর্জুনকে সমস্ত গীতা দান করে বলে গীতা উপদেশ দিয়ে বলছেন যথেষ্ট তথা করো, তুমি যা ইচ্ছা তাই করো, অর্জুন কি বললেন, ঠিক আছে আমার যা ইচ্ছা তাই করবো আমি যুদ্ধ করবো, বলেছিলেন কি বলেছিলেন স্থিতরশ্মি, গতসন্ধ, নষ্টমোহ, স্মৃতিলব্ধা, তৎপ্রসাদাত মায়াচ্যুত, স্থিতরশ্মি, গতসন্ধ করিষ্যে বসনং তব। আপনার প্রসাদে, আপনার কৃপায় আমার স্মৃতি ফিরে আসছে এবং আমার সম্বন্ধ সন্দেহ দূরীভূত হয়েছে, আমার মোহ দূরীভূত হয়েছে। এখন তুমি যা বলবে আমি তাই করব। সঙ্গে সঙ্গে যে ধনুর্বাণ ফেলে দিয়েছিলেন অর্জুনকে, কেউ যদি বলতেন তুমি গানটি ত্যাগ করো, অর্জুনের প্রতিজ্ঞা ছিল কেউ যদি গানটি ত্যাগ করতে বলে আমি তাকে মেরে দেবো একদম সঙ্গে সঙ্গে। আর সেই অর্জুন আত্মীয় স্বজনকে দেখে নিজেই ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে ও অর্থে বসে পড়েছে, আমি যুদ্ধ করবো না, পারবো না। আমি ভগবান উপদেশ দিয়ে বলছে ঠিক আছে তুমি না যুদ্ধ করে যাও, আমি ভালো মন্দ সব বলে দিলাম, গুজ্জ গুজ্জ দেওয়ার কথা যা কিছু ছিল আমি সব বলে দিলাম তোমাকে, এখন তোমার যা ইচ্ছা তাই যথেষ্ট তাই তথা করুক, তুমি যা ইচ্ছা তাই করো। তখন অর্জুন উঠেছে বলছে স্থিত রশ্মি কত সন্দেহ, আমার সন্দেহ স্বর আমি স্থিত হয়েছি, আমার মোহ দূরীভূত হয়ে গেছে, যা তুমি যা বললে আমি তো সঙ্গে সঙ্গে ধনু তুলে নিয়ে একদম রেডি, যা বলো কাকে মারতে হবে বলো। তো সেই রকম আমি শাস্ত্রে যা কিছু বলা আছে আমি সেই শাস্ত্র কথাই আপনাদেরকে বলছি। এখন আপনারা ভগবান করতেও পারেন, আপনাদের স্বতন্ত্র, জীব স্বতন্ত্র, ভগবান কারো ফোর্স করছেন না, এসে বারবার যুগে যুগে এসে উপদেশ দিচ্ছেন, আর দেখছেন যে যতটুকু অতিরিক্ত বেড়ে যাচ্ছে এসে নিজে এসে সাফ করে দিচ্ছেন। এরপরে সাফ করার সময় আসছে, কলিতে যবন হইবে বলবান, কলকি অবতারে হইবে নিধন, ভগবান রেডি হয়ে আসেন, অপেক্ষায় আসেন যে এখন সব যখন কেউ ধর্মকে আচরণ করবে না যবন হয়ে যাবে, আসবে কচু কাটা করে দেবে একদম শেষ করবে। কেন যুগে যুগে তিনি বহু অসুরদেরকে সংহার করার জন্য রামরূপে কৃষ্ণরূপে, রামরূপে তিনি কম অসুর মেরেছেন, যত রামায়ণ পড়ে দেখুন যখন তারকা, মারি, সুবাহু, রাবণ, মহা মহা অসুরদের মহামহাস যারা একটা থাকলে এই বিশ্ব কাঁপিয়ে দেবে, একটা অসুর থাকলে তাদেরকে সবাইকে রামচন্দ্র শেষ করে দিয়েছেন। ভগবান কৃষ্ণ অঘাসুর, বকাসুর, পুতনা, মহা মহা অসুরকে সব শেষ করে দিয়েছেন। তা যদি না না করতেন এই মানুষকে আর থাকতে হতো না, মানুষকে সব খেয়ে ফেলতে হতো এই সব রাক্ষসরা থাকলে, তখন মানুষ আর কেউ থাকতো না। প্রশ্ন করলে অনেক উত্তর এসে যাবে, আবার লাস্টে আমাদের যেটা যেটা উদ্দেশ্য সেটা হবে না। এখন প্রসাদ পেয়ে আসেন, দ্বিতীয় সেশনের জন্য 12টায় তৈরি হয়ে আসেন। এখন প্রসাদ পেয়ে একটু রেস্ট নিন, তা নাহলে ব্রেনে আবার ধরবে না, ঠিক আছে? একটু রেস্ট নিন, 10 মিনিট আগে আসবেন, কমপক্ষে 10 মিনিট আগে আসার চেষ্টা করুন। একটু হরিনাম কীর্তন হবে, তারপর 10 মিনিট 12টার সময় ক্লাস শুরু হবে, 12টা, 1টা, 2টো, 2 ঘন্টা, 2টো পর্যন্ত ক্লাস, দুপুরের সেশনে 12টা থেকে 2টো পর্যন্ত ক্লাস হবে। আপনারা সবাই আসুন, আনন্দ লাভ করুন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গৌরনিতাই কি জয়, স্বাগত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পঞ্চাকল্পতরূপস্য কৃপা সিন্ধুবয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। Thank you.